রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন। এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। শুরু করতে যাচ্ছি আমাদের নবম পর্ব। আমরা আলোচনা করছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন এবং সময় সম্পর্কে। গত পর্বে আমরা কথা বলেছিলাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফাকালে পরিচালিত বিজয় অভিযানগুলো সম্পর্কে। আজকের পর্বে আমরা কথা বলবো সেই সমস্ত মহান মানুষদেরকে নিয়ে যারা ছিলেন সেই বিজয়ের পেছনের মানুষ, যারা ছিলেন কারিগর, আর্কিটেক্ট। তাদের মন এবং মনন কেমন ছিল, তাদের চারিত্রিক বুনন কেমন ছিল, কোন ধাতুতে গড়া মানুষ ছিলেন তারা, এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তার একটি কারণ হচ্ছে এটা যে স্বাভাবিকভাবে যখন আমরা অতীতের সেই গৌরবময় ইতিহাস, গৌরব গাথার দিকে পেছন ফিরে তাকাই, আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি একটি সাধারণভাবে আত্মমর্যাদা বোধ, হারানো সম্মান, সেই অনুভূতিগুলো জাগ্রত হয়। কিছুটা হলেও সেই গৌরবময় জীবন, সেই গৌরবময় সময় ফিরে পেতে ইচ্ছা করে। কিন্তু এটা একটি সাময়িক অনুভূতি। সাময়িক এই অর্থে যে আমরা কখনো একটি আলোচনা শুনলাম কিংবা একটি বই পড়লাম, কিন্তু সেগুলোর উপর আমাদের নিজেদের চরিত্রকে গঠন করলাম না কিংবা সেগুলোর উপর আমল করলাম না। এরপর আবার আমরা যে যার মতো নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার কাজের পেছনে লেগে গেলাম। যদি এরকম হয় তাহলে একসময় ধীরে ধীরে আমরা সব কিছুই ভুলে যাব। কাজেই প্রধান বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজেদেরকে সেই সমস্ত মহান মানুষদের মতো করে গড়ে তুলতে হবে, এবং এটাই হচ্ছে এই আলোচনাগুলো থেকে উপকৃত হওয়ার একটি বড় উপায়। এই জন্যই আমরা দেখতে পাই একজন সমসাময়িক আলেম, যিনি ইসলামী ইতিহাস নিয়ে কাজ করে থাকেন, শেখ মুহাম্মদ মুসা আশ-শরীফ হাফিজাহুল্লাহ, তিনি তার একটি আলোচনায় উল্লেখ করেছেন হিজরি তৃতীয় শতাব্দীর একজন আলেমের উক্তিকে উল্লেখ করে। তিনি বলেছেন যে ইসলাম এটা সবসময়ই শ্রেষ্ঠ, সবসময়ই মহান, কিন্তু এর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে অথবা শ্রেষ্ঠত্বের সুফল পেতে হলে প্রয়োজন হয় শ্রেষ্ঠ মানুষদের, প্রয়োজন হয় সেই সমস্ত মানুষদের যারা ইসলামের জন্য কাজ করবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম কিংবা তাবিঈদের সময়ে, সেই সময়গুলো কেন এত গৌরবময়, কারণ সেই মানুষেরা ছিলেন বাছাইকৃত মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তারাই ছিলেন বাগানের সেরা ফুল, এবং সেই ফুল দিয়েই তারা ইসলামের মালাকে গেঁথেছিলেন। ইসলাম মহান, এর জন্য মহান মানুষেরও প্রয়োজন আছে। আজকের পর্বে আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময়ের সেই সমস্ত মহান মানুষদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজন সম্পর্কে, তাদের মন এবং মনন, তাদের চারিত্রিক বুনন ইত্যাদি বিষয়গুলোর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের কেউ কেউ ছিলেন সাহাবি, কেউ ছিলেন তাবেয়ী, এবং তারাই ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার জেনারেল বা সেনাপতি, এবং কোরআনের ভাষায় তারা ছিলেন ইবাদিয়া সলিহন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কাদেরকে তিনি এই জমিনের কর্তৃত্ব, ওয়ারিশ প্রদান করবেন, কাদেরকে তিনি এই জমিনের মালিকানা বা অধিকার প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ জিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি উপদেশের পর জাবুর কিতাবে লিখে দিয়েছি যারা আমার সৎকর্মপরায়ণ বান্দা, যারা ইবাদিয়া সলিহুন, তারাই পরিণামে এই জমিনের কর্তৃত্বশীল হয়ে যাবে, তারাই এই পৃথিবীর অধিকারী হয়ে যাবে। আজকের পর্বের বাকি অংশে যে সমস্ত মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কথা বলবো, সাতজন সম্পর্কে আমরা কথা বলবো, বিস্তারিত জীবনী নয় বরং তাদের জীবনের বিভিন্ন ঘটনার নির্বাচিত অংশগুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি। প্রথমেই আমরা কথা বলবো আব্দুর রহমান বিন রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে রয়েছেন সালমান বিন রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রয়েছেন হাবিব ইবনে মাসলামা আল ফিহরি। এরপর আমরা কথা বলবো আবদুল্লাহ বিন কায়েস তার সম্পর্কে, যিনি 50টিরও বেশি নৌ অভিযান পরিচালনা করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিযুক্ত করেছিলেন। এরপর আমরা কথা বলবো আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তার সম্পর্কে, এবং আরও জানব উকবা বিন নাফে এবং আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ তাদের সম্পর্কে। আব্দুর রহমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবি ছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি একটি যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় থেকেই তিনি একজন মিলিটারি কমান্ডার বা সেনাপতি নিযুক্ত ছিলেন। ওমর আইতলানের সময়ের সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি, যখন কিনা পারস্যের বিরুদ্ধে দুটি প্রধান যুদ্ধে জয় অর্জন করার পর আশেপাশের বিভিন্ন অঞ্চল খুব দ্রুত বিজয় হয়ে যাচ্ছিল, এবং সেই সময়ে কুফা, মসুল কিংবা বাসরা এগুলো ছিল মুসলিমদের সামরিক ঘাঁটি। মুসলিম মুজাহিদিনরা সেই ঘাঁটিগুলোতে অবস্থান করতেন এবং সেখান থেকে আশেপাশের বিভিন্ন এলাকা জয় করার জন্য অভিযান পরিচালনা করতেন। একাধিক আমিরের নেতৃত্বে বিভিন্ন বাহিনী বিভিন্ন এলাকায় পরিচালনা করা হচ্ছিল এবং সেগুলো খুব দ্রুত জয় হয়ে আসছিল। কাজেই সব অভিযানের সমস্ত বর্ণনা খুঁটিনাটি বর্ণনায় না গিয়ে আমরা প্রধান অংশ সেগুলো বর্ণনা করছি, এবং যে বিষয়গুলো আব্দুর রহমান ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলো উল্লেখ করতে যাচ্ছি। এই মহান সাহাবির একটি বিশেষ অবদান হচ্ছে এটা যে তার নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমেই ইসলাম প্রবেশ করেছিল আল বাব অঞ্চলে। এটা হচ্ছে 22 হিজরি বা ইংরেজি 642 সালের কথা। এখন আল বাব এটা কোন অঞ্চল? আল বাব এটা হচ্ছে বর্তমানে চেচনিয়া বা দাগেস্তান এলাকা। চেচনিয়া বা দাগেস্তান বললে আমরা সহজেই সে এলাকাটি চিনতে পারি, এবং দাগেস্তানের দ্বিতীয় প্রধান শহর হচ্ছে আল বাব। কাজী আব্দুর রহমান বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সেই বিশেষ সাহাবি যার মাধ্যমে চেচনিয়া, এবং শুধুমাত্র চেচনিয়া নয় বরং রাশিয়াতেই প্রথম ইসলাম প্রবেশ করেছে। সুতরাং রাশিয়ার মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত এই মহান সাহাবির প্রতি, আব্দুর রহমান বিন রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের মধ্যে শিরকের অন্ধকারকে দূর করেছেন, ইসলামের আলোকে জ্বালিয়েছেন। সেই ঘটনাগুলোর দিকে যাওয়ার আগে কিংবা আব্দুর রহমান বিন রাবিয়া তার ব্যক্তিত্বের দিকে, তার ব্যক্তিত্বের আলোচনার দিকে যাওয়ার আগে আমরা কিছুটা সময় নিয়ে আল বাব এবং তার আশেপাশের অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং তার গুরুত্ব নিয়ে কিছু কথা বলছি। মুসলিমরা যখন কুফা, মসুল সেই এলাকাগুলোর বেস থেকে উপরের দিকের এলাকা, অর্থাৎ যদি আমরা মানচিত্র চোখের সামনে কল্পনা করি তাহলে মসুলের উপরের দিকে এলাকা হচ্ছে কুর্দিস্তান, এবং আরও উপরের দিকে যদি আমরা যাই তাহলে যেই দেশগুলো বর্তমানে রয়েছে সেগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, এবং তারও উপরে হচ্ছে দাগেস্তান বা চেচনিয়া। সুতরাং সেই অঞ্চলটির একদিকে রয়েছে কৃষ্ণ সাগর, আরেক দিকে রয়েছে কাস্পিয়ান সাগর, এবং মাঝের যে অঞ্চলটি অর্থাৎ সম্পূর্ণ অঞ্চলটি পাহাড় পর্বতে ঘেরা এবং খুবই দুর্গম একটি এলাকা, এবং সেটাই হচ্ছে ককেশাস অঞ্চল। আরবিতে এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে কাবকাজ, এই নামেও সেই অঞ্চলটি পরিচিত কাবকাজ। এবং সেই কাবকাজ শব্দটি বিকৃত হতে হতে বা পরিবর্তিত হতে হতে আমাদের দেশে এসে পৌঁছেছে এভাবে যে সেটা হচ্ছে কাহকাফ বা কোহেকাফ। এখন সেই কোহেকাফ নগরী, এই নাম আমরা অনেকেই শুনেছি যে সেটা হচ্ছে সেই রহস্য নগরী, মানুষ মুখে মুখে অনেক গল্প সেই এলাকা সম্পর্কে প্রচার করে থাকে যে জিনের নগরী, কোহেকাফ নগরী। আসলে সেই কোহেকাফ নগরী হচ্ছে সেই ককেশাস অঞ্চল, পাহাড়ি এলাকা, শীত প্রধান এলাকা এবং খুবই দুর্গম এলাকা। এবং সেই অঞ্চলের বাসিন্দা যারা, সেই মানুষেরাও দেখতে খুবই সুদর্শন, উজ্জ্বল বর্ণের, ফর্সা বর্ণের, এবং শারীরিক দিক থেকেও তারা খুবই সুঠাম দেহের অধিকারী, সুগঠিত। এবং পুরুষদের মধ্যে 6 ফুটের নিচে পুরুষ পাওয়া খুবই কঠিন, তাদের দেহের গঠন খুবই শক্তিশালী, হাতের পাঞ্জা কিংবা পায়ের গোছা অথবা ঘাড়ের অংশ, গর্দান এগুলো খুবই মোটা হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে। তাদের ইতিহাস থেকেও আমরা দেখতে পাই তারা খুবই দুঃসাহসী এবং লড়াকু যোদ্ধা। ফলে এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে একদিকে দুর্গম অঞ্চল, সেখানে যাওয়া আসা করা খুব কঠিন, আরেকদিক থেকে তাদের এই সমস্ত বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে তাদেরকে ঘিরে অনেক ধরনের কাহিনী, কিংবদন্তি এগুলো প্রচলিত হয়ে গেছে, এবং কালের আবর্তে সেই এলাকার মানুষদেরকে ঘিরে কিংবদন্তি প্রচলিত হয়েছে এবং তাদের এলাকাকেই লোকেরা সেই কোহেকাফ নগরী বা জিনের এলাকা বলে প্রচার করে এসেছে। মূলত সেই অঞ্চলটি হচ্ছে চেচনিয়া এবং দাগেস্তান এই এলাকা। তো আজকের পর্বে আমরা সেই ধরনের কোনো বানানো গল্প বা কেচ্ছা কাহিনী নয়, কোহেকাফের জিনদেরকে নিয়ে আমরা কথা বলছি না, বরং আমরা সেই অঞ্চলের রক্ত মাংসের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যাদের কাছে ইসলাম নিয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম গিয়েছিলেন, সেই ঘটনাগুলোকে আমরা স্মরণ করছি। এবং মুসলিম হিসেবে আমাদের উচিত যে বিশ্ব মানচিত্র সম্পর্কে, বিশ্বের যেখানেই মুসলিমরা রয়েছেন তাদের ঘটনাগুলো এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। বিশ্ব মানচিত্র সম্পর্কে জানা আমাদের খুব জরুরি। এর কারণ শুধুমাত্র এটা নয়, একসময় এই অঞ্চলগুলো ইসলামিক খিলাফার অধীনে ছিল, এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ, কিন্তু এর বাইরেও আমরা আরেকটি দিক স্মরণ করতে পারি যে মুসলিমরাই প্রথম নির্ভুলভাবে এই বিশ্বের মানচিত্র প্রস্তুত করতে সক্ষম হয়েছে। সেই মধ্যযুগের কথা, যখন ইউরোপে একটি অন্ধকার যুগ, জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা তাদের মধ্যে ছিল না, শিরক কুফর এবং নানা রকমের কুসংস্কারে সম্পূর্ণভাবে তারা নিমজ্জিত, সেই রকম অবস্থায় সেই পৃথিবীতে মুসলিমরাই প্রথম বিশ্ব মানচিত্র নির্ভুলভাবে প্রস্তুত করতে সক্ষম হয়েছে। আবু আবদুল্লাহ আল ইদ্রিসি রাহিমাহুল্লাহ তার সেই মানচিত্র, এবং সেটা হচ্ছে ইংরেজি দ্বাদশ শতাব্দীর কথা, যখন তিনি প্রথম নির্ভুলভাবে ইউরোপ, এশিয়া এবং নর্থ আফ্রিকার বিভিন্ন অঞ্চল খুব স্পষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। এখনও সেই মানচিত্রের কিছু প্রতিলিপি বা ছবি আমরা দেখতে পাই, এবং সেটা দেখলে আশ্চর্য হয়ে যেতে হয় যে কত নির্ভুলভাবে সেই অঞ্চলগুলো সেই দ্বাদশ শতাব্দীর একজন মানুষ হয়ে তিনি মানচিত্রে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। আরও একটি বিষয় আমরা স্মরণ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মার মুসলিমদেরকে একটি দেহের সাথে তুলনা করেছেন। কাজেই আমাদেরকে জানতে হবে যে বিশ্বের কোথায় কিভাবে ইসলাম এসেছিল, পরবর্তীতে সেখানকার মুসলিমদের অবস্থা কি হয়েছিল, এবং যদি তাদের অবস্থা সেগুলো আমরা নাই জানি, তাহলে তাদের প্রতি আমাদের দায়িত্ব কিভাবে আমরা পালন করতে পারবো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে মুসলিমরা আজারবাইজান বিজয় করেছেন, এবং এরপর যদি আমরা মানচিত্র দেখি তাহলে দেখতে পাই যে কাস্পিয়ান সাগরের তীর ঘেঁষে সরাসরি উপরের দিকে তারা উঠে যাচ্ছিলেন। এভাবে ক্রমশ বিজয় করতে করতে এমন একটি উপত্যকায় এসে তারা পৌঁছালেন যার একদিকে পাহাড় পর্বত এবং আরেক দিকে হচ্ছে কাস্পিয়ান সাগর। এবং যে উপত্যকাটি তারা দেখলেন সেটা হচ্ছে প্রস্থে 3 কিলোমিটারের মতো এবং দৈর্ঘ্যে প্রায় 40 কিলোমিটার, এবং এটাই হচ্ছে সেই উপত্যকা আলবাব, যাকে পারস্যরা তারা নাম প্রদান করেছিল দারবন্দ বা বন্ধ দ্বার বা বন্ধ দরজা। এইভাবে বর্তমানে এই অঞ্চলটি ডারবান্ড এই নামে পরিচিত। মুসলিমরা যখন সেখানে গেলেন এবং দেখলেন যে একদিকে সমুদ্র আরেক দিকে পাহাড় এবং মাঝখানের এই মাত্র 3 কিলোমিটার প্রস্থ সেই উপত্যকা, তারা সেটাকে একটি প্রবেশ পথ হিসেবে দেখলেন এবং সেই অঞ্চলকে তারা নাম প্রদান করলেন আলবাব আল আবওয়াব বা সমস্ত দরজার দরজা। কারণ যুদ্ধের বাহিনী নিয়ে যদি কেউ রাশিয়াতে প্রবেশ করতে চায় তাহলে ওই অঞ্চল দিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে, কাজেই সেই অঞ্চলটি ছিল যেন একটি দরজার সমতুল্য। মুসলিমরা সেটাকে নাম প্রদান করলেন বাব আল আবওয়াব, এবং সেই অঞ্চলে আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে বাব আল হাদিদ বা লৌহ দরজার শহর। সেই শহরে অনেক দুর্গ রয়েছে এবং বিভিন্ন এলাকায় পুরো দেয়াল কয়েক মিটার পর্যন্ত পুরু, যেগুলো সুরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল সেই দেয়ালের কিছু অবশিষ্ট এখনও পর্যন্ত আমরা দেখতে পাই। মুসলিমরা সেই অঞ্চলে অভিযান পরিচালনা করলেন এবং সেই দুর্গম অঞ্চলটি বিজয় করলেন, এবং শুধু সেখানেই শেষ নয়, আরও উপরের দিকে মানচিত্রে তারা উঠে যেতে লাগলেন এবং সেখানেও বিজয় অর্জন করলেন আল্লাহর ইচ্ছায়। সেই অঞ্চলে ককেশাস অঞ্চলে সেই সময়ে সেখানে একটি শক্তিশালী রাজত্ব ছিল যার নাম খাজার রাজত্ব। কাস্পিয়ান সাগরের আরেকটি নাম হচ্ছে খাজার, এবং ওই অঞ্চলে যে রাজত্ব ছিল সেটাও সেই একই নামে খাজার নামে পরিচিত ছিল। আব্দুর রহমান বিন রাবিয়া তিনি আরও অভিযান চালালেন এবং সেই রাজত্বের রাজধানী বালাঞ্জার নামক যে শহরটি সেটাও বিজয় করতে সক্ষম হলেন। বর্তমানে সেই শহরটি আর টিকে নেই, সেটি একটি ধ্বংসপ্রাপ্ত শহর। এবারে আমরা সেই মহান সাহাবি আব্দুর রহমান বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বিভিন্ন ঘটনার দিকে যাচ্ছি। আব্দুর রহমান তিনি যখন যুদ্ধের বাহিনী নিয়ে আলবাব এলাকা অতিক্রম করে যাচ্ছিলেন, সেখানে একজন পারস্য রাজার সঙ্গে তার কিছু সংলাপ হচ্ছিল। সে পারস্য রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা এই দিকে কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ? সাহাবি জবাব দিলেন যে আমরা বালানজার সেই অঞ্চলের দিকে যাচ্ছি তুর্কিদের বিরুদ্ধে লড়াই করতে। সেই পারস্য রাজা সে ওই অঞ্চলের মানুষদের বৈশিষ্ট্য এবং সেই অঞ্চল কত দুর্গম সে বিষয়গুলো সম্পর্কে জানত, এবং আরেক দিক থেকে সে চিন্তা করছিল যে মুসলিমরা ইতোমধ্যেই যে বিশাল এলাকা জয় করেছে, একদিকে রোমানদের এলাকা পারস্য এলাকা, এরপর নতুন করে আর কি উদ্দেশ্যে তারা এলাকা বিজয় করার জন্য যেতে পারে। কারণ পারস্যের সেই রাজাবাদশারা তারা চিন্তা করতো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, তারা মূলত দুনিয়ার সম্পত্তি এগুলো অর্জন করার জন্যই রাজ্য বিস্তারের অভিযান পরিচালনা করত। কাজে সেই দিক থেকে তারা দেখতে পাচ্ছে যে মুসলিমরা যা প্রয়োজন তার থেকেও অনেক অনেক বিশাল এলাকা নিজেদের খিলাফার অধিকারে রয়েছে। কাজে সে সাহাবিকে প্রশ্ন করছে যে তোমরা এই দিকে কেন যাচ্ছ, অর্থাৎ কেন এত ঝুঁকি নিয়ে এই এলাকায় অভিযান পরিচালনা করা প্রয়োজন। এবং সেই রাজা নিজেদের অবস্থান থেকে মিলিয়ে সেই সাহাবিকে বলছিল যে আমরা যদি এর পেছনের এলাকা নিয়ে সীমাবদ্ধ থাকতাম তাহলে আমরা এতেই খুশি হতাম। কিন্তু সাহাবি আব্দুর রহমান তিনি জবাব দিয়ে বললেন, তোমরা সন্তুষ্ট হলেও আমরা সন্তুষ্ট হতাম না যতক্ষণ না আমরা তাদের ভূমিতে প্রবেশ করছি। আল্লাহর কসম, আমাদের সাথে এমন মানুষেরা রয়েছেন যে যদি আমাদের আমির বা খলিফা অনুমতি দেন তাহলে এমনকি আমরা আল রাদম বা চীনের মহাপ্রাচীর পর্যন্ত পৌঁছে যেতেও রাজি রয়েছি। সে রাজা অবাক হয়ে প্রশ্ন করলো যে কীভাবে সম্ভব। তখন সাহাবি বললেন যে আমাদের সাথে রয়েছেন এমন সব মানুষেরা যারা হচ্ছেন সেই নবীর সাহাবি, এবং তারা এটাকে গ্রহণ করেছেন, অর্থাৎ ইসলামকে গ্রহণ করেছেন ইখলাস এবং আন্তরিকতার সাথে। জাহিলিয়াতের সময়ে ইসলাম পূর্ব সময়েও তারা ছিলেন খুবই সাদাসিধে জীবনযাপনকারী ব্যক্তি, এবং ইসলাম গ্রহণের পর তাদের সেই সাদাসিধে জীবন আরও বৃদ্ধি পেয়েছে। কাজেই যতদিন পর্যন্ত তারা নিজেদের এই স্বভাব এবং চরিত্রকে অপরিবর্তিত রাখবে শত্রুর উপর তারা জয়ী হতেই থাকবে। কাজেই এই বৈশিষ্ট্য উল্লেখ করে আব্দুর রহমান বিন রাবিয়া তিনি বলছিলেন যে এমনকি আমাদের আমির যদি নির্দেশ প্রদান করেন যে চীনের মহাপ্রাচীর পর্যন্ত তোমাদেরকে পৌঁছে যেতে হবে, আমরা সেখানেও পৌঁছে যেতে রাজি। সুতরাং দুনিয়াবি ধন সম্পত্তি অর্জন করার উদ্দেশ্যে তারা অভিযান পরিচালনা করছিলেন না, বরং তারা ইসলামকে প্রচারের উদ্দেশ্যেই, ইসলামকে প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সমস্ত দুর্গম এলাকা, হোক সেটা পাহাড়ি এলাকা কিংবা মরুভূমি অথবা সমুদ্র, সব কিছুই তারা অতিক্রম করে পৌঁছে যাচ্ছিলেন। এই বর্ণনাটি এসেছে ইমাম আত-তাবারির গ্রন্থে এবং আল কামিল গ্রন্থে। দ্বিতীয় আশ্চর্যজনক ঘটনা, মুসলিমরা যখন সেই বাব অঞ্চল বিজয় করলেন, সেই অঞ্চলে যে আগে রাজা ছিল সেই সাবেক রাজার কাছে চীন থেকে একটি উপহার সামগ্রী আসলো, উপঢৌকন এসে পৌঁছালো। খুবই মূল্যবান একটি লাল মুক্তা এসে সেই সাবেক রাজার কাছে পৌঁছেছিল। আগেকার দিনে যেভাবে এক অঞ্চলে রাজা বাদশাহরা আরেক অঞ্চলে রাজা বাদশাহদের কাছে বিভিন্ন উপহার উপঢৌকন পাঠাতেন, সেরকম একটি দৃষ্টান্ত। কিন্তু মুসলিমরা যখন সেই অঞ্চল বিজয় করে ফেলেছেন, কাজেই সেই সময় আর সেই রাজার রাজত্ব সেখানে টিকে নেই। কিন্তু এরপরেও সাহাবি আব্দুর রহমান বিন রাবিয়া সেই উপহারকে নিজেদের অধিকারে না রেখে সেই সাবেক রাজার কাছে দিয়ে দিলেন। এই ঘটনায় সেই রাজা আশ্চর্য হয়ে গেল এবং সে বলল যে এই যে মুক্তাটি, এই লাল মুক্তাটি, এটা তো তোমরা যে এলাকা বিজয় করেছ সেই বাব আল আবুয়াব এই শহর তার থেকেও বেশি দামি, তার থেকেও বেশি মূল্যবান, অথচ সেটা তোমরা আমাকে দিয়ে দিচ্ছ। তখন সেই রাজা বলেছিল যে আল্লাহর কসম, তোমরা আমাদের কাছে খুসরুর পরিবারের অর্থাৎ পারস্য সম্রাট যারা, তাদের শাসকদের থেকেও তোমরা আমাদের কাছে উত্তম। সেই শাসকেরা যদি এই মুক্তার কথা কোনোভাবে জানতেও পারত, অবশ্যই তারা জোর করে এটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত। এবং সেই রাজা আরও বলেছিল যে আল্লাহর কসম করে বলছি, কেউ তোমাদেরকে রুখতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা এই ধরনের সততা বজায় রাখবে, এবং তোমাদের আমির যারা তারাও এই ধরনের সৎ ব্যক্তি হবেন। এই অঞ্চলে সেই স্থানীয় রাজারা যখন তারা সুবিশাল পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল, তাদের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে সেই সমস্ত পারস্য সম্রাটরা তারা কী জন্য এই এলাকাগুলোকে দখল করে থাকে এবং এবং কী কী বৈশিষ্ট্যের মাধ্যমে অঞ্চলগুলো শাসন করে থাকে। তাদের মূল লক্ষ্য একটি, সেটা হচ্ছে দুনিয়াবি ধন সম্পত্তি অর্জন করা এবং প্রাচুর্য সেগুলোকে দখল করা। অথচ মুসলিমরা, মুসলিমদের যিনি আমির, তিনি সেই মূল্যবান লাল মুক্তোর প্রতি কোনো মনোযোগই প্রদান করলেন না, সম্পূর্ণ নির্মোহভাবে সেটাকে সেই সাবেক রাজার কাছে ফেরত দিয়ে দিলেন। এবং এই বৈশিষ্ট্য দেখে অবাক হয়ে সেই রাজা মন্তব্য করে বলেছিল যে আল্লাহর কসম করে বলছি, কেউ তোমাদেরকে রুখতে পারবে না যতদিন তোমাদের মধ্যে এই সততা থাকবে এবং তোমাদের আমিরদের মধ্যেও এই ধরনের সততা থাকবে। কাজেই তাদের উক্তিগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে মুসলিমদেরকে দেখছিল এবং মূল্যায়ন করে বুঝতে পারছিল যে তারাই হচ্ছে, অর্থাৎ মুসলিমরাই হচ্ছেন সত্যিকারের আল্লাহর দল, গডস আর্মি। এই মহান সাহাবি আব্দুর রহমান বিন রাবিয়া, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর খিলাফার শেষের দিকে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহুর খিলাফতের নবম বছরে তিনি শাহাদাত বরণ করেছিলেন। সেই ককেশাস অঞ্চলে খাজার রাজত্বের রাজধানী বালানজার আক্রমণ করা হয়েছিল এবং সেখানকার একটি অভিযানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে শত্রুদের উপর মুসলিমদের ভয়কে বিস্তার করে দিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিমদেরকে সাহায্য করে আসছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন সেই ককেশাস অঞ্চলে অভিযান পরিচালনা করা হচ্ছিল, তখন সেই অঞ্চলে যারা বসবাসকারী তুর্কি নৃগোষ্ঠীর মানুষেরা ছিল, তারা মুসলিমদেরকে দেখে ভয়ে সেই অঞ্চল ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে মুখে মুখে এরকম একটি লিজেন্ড বা কিংবদন্তি ছড়িয়ে গিয়েছিল যে মুসলিমরা অমর, মুসলিমদের কোনো মৃত্যু নেই, তারা যুদ্ধে এসে কখনোই মৃত্যুবরণ করে না এবং ফেরেশতারা তাদেরকে যুদ্ধে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। কারণ তাই যদি না হবে, তাহলে এত দুর্গম এলাকায় এসে আমাদের মতো লড়াকু যোদ্ধাদের বিরুদ্ধে এসে যুদ্ধ করার সাহস তারা কখনোই করতো না। ফলে সেই অঞ্চলের বাসিন্দারা তারা সেই অঞ্চল ছেড়ে পালিয়ে যায় এবং মুসলিমদের জন্য বিজয় খুবই সহজ হয়ে গিয়েছিল। এবং ইতিহাস থেকে দেখা যায় যে সেই অঞ্চলে বহু অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু কোনো যুদ্ধেও মুসলিমরা কখনো পরাজিত হননি কিংবা কেউ নিহত হয়েছেন এমন ঘটনাও সেখান থেকে জানা যায় না। এভাবে ওসমান রাদিয়াল্লাহুর খিলাফতের নবম বছর পর্যন্ত চলে আসছিল, কিন্তু এরপর একটি ভিন্ন ঘটনা ঘটল এবং এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে, মুসলিম ঐতিহাসিকগণ সেটাকে উল্লেখ করেছেন। মুহাম্মদ খাত্তাব, তিনি তার গ্রন্থ কাদাত আল ফাতহ আল ইসলামী ফি আর্মেনিয়া, সেই গ্রন্থে এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে মুসলিমরা যখন সেই অঞ্চলে অভিযান পরিচালনা করতে যেতেন, তখন ওই অঞ্চলের বাসিন্দারা অর্থাৎ সেই তুর্কিরা তারা মুসলিমদের ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেত এবং পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে তারা আশ্রয় নিত। তারা ধারণা করত যে মুসলিমরা যুদ্ধে কখনো মৃত্যুবরণ করে না, কারণ ফেরেশতারা তাদেরকে রক্ষা করে থাকেন। এবং আরও তারা সেই সমস্ত কিংবদন্তির কারণে, লিজেন্ডের কারণে মনে করত যে কোনো অস্ত্র মুসলিমদের উপর কোনো ক্ষতি করতে পারে না। একদিন কোনো একজন তুর্কি ব্যক্তি একটি জঙ্গলে গাছের আড়ালে লুকিয়েছিল এবং হঠাৎ সে একটি তীর নিক্ষেপ করলো একজন মুসলিমের দিকে, এবং বাস্তবে দেখা গেল যে সেই তীর যখন সেই মুসলিমের গায়ে গিয়ে বিদ্ধ হলো, তীর কাজ করলো, সেই মুসলিম মৃত্যুবরণ করলেন। তখন সেই লোক তার আশেপাশের লোকেদেরকে ডেকে বলল যে দেখো, তারাও তো আমাদের মতো মৃত্যুবরণ করে, কাজেই তাদেরকে আর কেন আমরা ভয় পাবো। সুতরাং এই ঘটনার প্রেক্ষিতে তাদের মনে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো এবং তারাও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হলো। শেষ পর্যন্ত তাদের সেই সমস্ত লুকানো স্থানগুলো থেকে তারা বের হয়ে আসতে থাকলো এবং মুসলিমদেরকে আক্রমণ করলো, এবং বিপুল সংখ্যায় মুসলিমরা হতাহত হলেন। এভাবে সেই অঞ্চলে যুদ্ধ কঠিন আকার ধারণ করলো। শেষ পর্যন্ত আব্দুর রহমান বিন রাবিয়া তিনি সেখানে শাহাদত বরণ করলেন, এবং প্রচুর সংখ্যায় মুসলিমরাও সেখানে শাহাদত বরণ করেছিলেন। সাহায্যকারী বাহিনী হিসেবে পাঠানো হয়েছিল সালমান বিন রাবিয়া আল বাহিলি তার বাহিনীকে। সালমান বিন রাবিয়া আল বাহিলি তিনি ছিলেন আব্দুর রহমান বিন রাবিয়া আল বাহিলি তারই আপন ভাই। সেখানে যখন ব্যাপক সংখ্যায় ক্ষয়ক্ষতি হচ্ছিল, মুসলিমরা হতাহত হচ্ছিলেন, তখন সালমান বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কৌশলগত কারণে মুসলিমদেরকে নিয়ে সেখান থেকে উইথড্র করলেন এবং মুসলিমদের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। মুসলিমদেরকে ঘিরে যে সেই সময়ে এই ধরনের লিজেন্ড বা কিংবদন্তি প্রচলিত হয়ে যাচ্ছিল, তার কিছু বাস্তব এবং যৌক্তিক কারণও ছিল। কারণ আমাদের মাথায় রাখা উচিত যেটা হচ্ছে সেই সময়ের অভিযানগুলোর ঘটনা, যখন কিনা মুসলিমরা একই সময়ে রোমান এবং পারস্য এই দুইটি শক্তিশালী সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে নাকানি চুবানি দিয়ে পরাজিত করেছে। কাজেই মুসলিম সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের কিংবদন্তি প্রচলিত হয়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আরেক দিক থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন যুদ্ধে বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে মুসলিমদেরকে সাহায্য করেছেন, বিভিন্ন কারামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘটিত করেছেন। যেমন আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফার সময় সেই ঘটনা, যখন কিনা বাহরাইন অঞ্চলে আবুল আলা আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু তার যে বাহিনী তিনি অভিযানে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন কারামা সংঘটিত হয়েছিল, সেগুলো আমরা বিগত পর্বে আলোচনা করেছি। কাজেই সেই পাহাড়ি বাসিন্দা সেই অঞ্চলের তুর্কিরা তারা মনে করত যে মুসলিমরা অমর, অস্ত্র তাদের উপরে কাজ করে না, ফেরেশতারা তাদেরকে রক্ষা করে এবং তারা কখনো পরাজিত হয় না। যদি তাই না হবে তাহলে এত দুর্গম এলাকায়, এরকম কঠিন পাহাড়ি এলাকায় এসে এত ঝুঁকি নিয়ে কেন তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে? আমরা যাচ্ছি পরবর্তী ঘটনা। পরবর্তী ব্যক্তিত্ব আব্দুর রহমান বিন রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তারই ভাই সালমান ইবনে রাবিয়া আল বাহিলি, তার ঘটনা সম্পর্কে। সালমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফাকালে একজন সেনাপতি, একজন জেনারেল। এবং শুধু তাই নয়, যুদ্ধে বীরত্ব, যুদ্ধের দক্ষতা এর পাশাপাশি তিনি ইলমের দিক থেকেও অনেক অগ্রগামী ছিলেন। তিনি একজন আলেম ছিলেন, একজন ফকি ছিলেন। কুফাতে প্রথম যিনি বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন সালমান ইবনে রাবিয়া আল বাহিলি। কুফাবাসীদের সেই বৈশিষ্ট্য যদি আমরা জানি, সেগুলো যদি আমাদের স্মরণে থাকে, তাদের বক্র চরিত্র, মনমানসিকতা এবং অতিরিক্ত অভিযোগ প্রবণতা, সেই বিষয়গুলো মাথায় রাখলে আমরা বুঝতে পারি যে কুফা অঞ্চলে একজন ব্যক্তির বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে। এমনকি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কেও সেই কুফাবাসীরা অভিযোগ করে বলছিল যে, মিথ্যা অভিযোগ করে বলছিল যে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি জানেন না যে কীভাবে সালাত আদায় করতে হয়। কাজেই ওই রকম একটি অঞ্চলে বিচারক হওয়া, কাজী হওয়া এটা খুব সহজ কোনো বিষয় ছিল না, কিন্তু সালমান ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই অঞ্চলের কাজী। কাদেসিয়ার যুদ্ধেও ওমর ইবনে খাতাব যাকে কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন তিনি হচ্ছেন সালমান ইবনে রাবিয়া, এবং মাদায়েনে যখন মুসলিমরা বিজয় অর্জন করেন সেখানেও যিনি গনিমা বন্টন করেছেন তিনি হচ্ছেন সালমান ইবনে রাবিয়া। কাজেই তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, আমানতদার ব্যক্তি ছিলেন, যে কারণে যুদ্ধের বাহিনীর উপর গনিমত বন্টনের যে কাজ সেই দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছিল। কুফাতে সামরিক বেস ছিল, ঘাঁটি ছিল, এবং সেখানে 4,000 ঘোড়া নিযুক্ত থাকতো, তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হতো, সেগুলো ছিল জিহাদের ঘোড়া, এবং সেই ঘোড়াগুলোকে দেখাশোনার দায়িত্ব ছিল সালমান ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর। এই মহান ব্যক্তি তিনিও তার ভাইয়ের মতো যুদ্ধে শাহাদত বরণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সময়ে যখন আর্মেনিয়া বিজয় হয়েছিল তিনি আর্মেনিয়া অঞ্চলে গভর্নর নিযুক্ত হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি ককেশাস অঞ্চলে সেই খাজার রাজত্ব সেখানে তিনি অভিযান পরিচালনা করতে যান এবং সেখানে গিয়ে তিনি শাহাদত বরণ করেছিলেন। আর্মেনিয়া সেই অঞ্চলের বৈশিষ্ট্য এবং পরিচয় সম্পর্কে কিছু বিষয় আমরা উল্লেখ করতে যাচ্ছি। কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিসসালামের সেই প্লাবনের কথা উল্লেখ করেছেন, এবং যখন নূহ আলাইহিসসালামের সেই নৌকা প্লাবনের পর একটি পর্বতে এসে থেমেছিল তার নাম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুদি আল আমরু ওয়াস্তাওয়াত আলা জুদি, অর্থাৎ যখন সেই কাজ শেষ হলো পানি নেমে আসলো এবং জুদি পর্বতে গিয়ে সেই নৌকা ভিড়ল। এই যে জুদি পর্বত সেটা হচ্ছে আর্মেনিয়াতে অবস্থিত আরারাত পর্বত। বর্তমানে যেহেতু জাতিরাষ্ট্রের বিভিন্ন সীমানা পরবর্তী সময়ে নির্ধারিত হয়েছে, সেই বৈশিষ্ট্যের কারণে আরারাত পর্বতটি এটি বর্তমান তুরস্কের সীমানার মধ্যে পড়েছে, কিন্তু এই পর্বতের পাদদেশে যেই শহর, সেই শহরটি পড়েছে বর্তমান আর্মেনিয়ার সীমানার ভেতরে। আর্মেনিয়া সেই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম মানব সভ্যতার বসবাসের চিহ্ন বহন করে আসছে, এবং যে সমস্ত অঞ্চলে প্রাচীনতম মানব সভ্যতার নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে সেই আর্মেনিয়ার অঞ্চল সেই আরারাত পর্বত বা জুদি পর্বত অন্যতম। আর্মেনিয়া ওসমান ইতালানোর সময়ে বিজয় হলেও বর্তমানে আমরা দেখি যে এই অঞ্চলের অধিকাংশ মানুষ তারা অমুসলিম, এবং ইতিহাসের পাতা থেকে আমরা দেখতে পাই যে আর্মেনিয়া সেই অঞ্চলটি অতীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকারে ছিল এবং তাদের বাসিন্দারা খ্রিস্টান ছিল। পরবর্তী ইতিহাসে আমরা দেখি যে সেই অঞ্চলটি একদিকে রোমান সাম্রাজ্য আর একদিকে পারস্য সাম্রাজ্য উভয়ের মাঝামাঝি অঞ্চলে ছিল, ফলে সবসময় এটি একটি যুদ্ধপ্রবণ এলাকা ছিল এবং রোমান কিংবা পারস্য তাদের দখল পাল্টা দখলের মধ্যে অঞ্চলটি পরিবর্তিত হয়েছে। যুগে যুগে আর্মেনিয়া বহু শাসকের হাত বদল হয়েছে, এবং শেষের দিকের ইতিহাস থেকে আমরা দেখি যে অটোমান খিলাফার ইতিহাস। আর্মেনিয়া 1828 সালে অটোমান খিলাফা থেকে বের হয়ে যায় এবং রাশিয়ার অধিকারে চলে যায়। পরবর্তীতে যখন সমাজতন্ত্রের পতন ঘটে 1991 সালে আর্মেনিয়া রাশিয়া থেকে বের হয়ে আসে এবং স্বাধীনতা লাভ করে। একই রকম দৃষ্টান্ত মুসলিমদের বিজয় করা সেই অঞ্চল আজারবাইজানের ক্ষেত্রেও দেখা যায়। আজারবাইজান সেটাও রাশিয়ার অধিকারে চলে যায় এবং 1991 সালে যখন সমাজতন্ত্রের পতন ঘটে তখন আজারবাইজান তারা স্বাধীনতা লাভ করে। আজারবাইজানের ক্ষেত্রে আমরা দেখি তাদের অধিকাংশ মানুষই মুসলিম, প্রায় 85% মানুষ তারা মুসলিম, কিন্তু মুসলিম হলেও তাদের অধিকাংশ মানুষ হচ্ছে শিয়া মতাবলম্বী। 1500 সালের পর যখন ইরানে সাফাবিদ রাজত্বের উত্থান ঘটে, যারা ছিল একটি শিয়া রাজত্ব, তারা আশেপাশের অঞ্চলগুলোতে তাদের শিয়া মতবাদ প্রচার করতে থাকে এবং বিপক্ষ মতবাদ অর্থাৎ যারা সুন্নি মতাবলম্বী ছিল তাদের উপর নানা রকম জুলুম অত্যাচার চালানো শুরু করে এবং জোরপূর্বক তাদেরকে শিয়া মতবাদে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। ইত্যাদি কারণে দেখা যায় যে আজারবাইজান সেই অঞ্চলের মানুষেরা অধিকাংশ মানুষই বর্তমানে শিয়া প্রধান। একই সঙ্গে দীর্ঘ সময় কমিউনিজমের অধীনে থাকার কারণে, সমাজতন্ত্রের অধীনে থাকার কারণে, যখন কিনা রাশিয়া এই সমস্ত মুসলিম প্রধান প্রজাতন্ত্রগুলোতে সরাসরি ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল, ফলে সেই সমস্ত ঘটনার কারণে বর্তমানে ইসলামের চর্চা, অনুসরণ, প্র্যাকটিস তাদের মধ্যে খুবই দুর্বল। কাজে এই যে অঞ্চলগুলো নিয়ে আমরা কথা বলছি, একদিকে দাগেস্তান, চেচনিয়া, তারপর আমরা আর্মেনিয়া সম্পর্কে কিছু কথা বললাম এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আজারবাইজান, এই অঞ্চলগুলো একসময় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বিজয় করেছেন, বিশুদ্ধ ইসলাম নিয়ে তাদের এলাকাতে পৌঁছে গিয়েছিলেন এবং সেই সমস্ত মানুষেরা শিরক এবং কুফরের অন্ধকার থেকে বের হয়ে ইসলামের আলো এবং ইসলামের কল্যাণের দেখা পেয়েছিল। কিন্তু কীভাবে এরপর ইতিহাসে ধীরে ধীরে একসময় শত্রুদের হাতে সেই এলাকাগুলো চলে গেল এবং সেখানকার মানুষেরা ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে গেল, এমনকি কিছু কিছু অঞ্চলে শিয়া মতবাদ প্রচার পেল, প্রতিষ্ঠা পেল, এই যে ঘটনাগুলো সেগুলো স্টাডি করা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, মুসলিমদের পতনের কারণগুলো কী কী ছিল, কীভাবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেন সেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস শুধুমাত্র গল্প, ঘটনা আর কাহিনীর আলোচনা নয়, ইতিহাস হচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং অতীতের দৃষ্টান্ত বা উদাহরণকে সামনে রেখে ভবিষ্যতের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করা। কাজে আমরা আমাদের শ্রোতাদেরকে উৎসাহিত করছি, যে সমস্ত এলাকাগুলো মুসলিম খিলাফার প্রান্তে অবস্থান করছিল, যেগুলো একসময় ইসলামের অধীনে ছিল কিন্তু আবার সেগুলো এবং যুগের আবর্তে আবারও সেগুলো মুসলিমদের হাতছাড়া হয়ে গিয়েছে, সেই সমস্ত বাসিন্দারা কীভাবে ক্ষতিগ্রস্ত হলেন সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলিমদের হাতছাড়া হয়েছে এমন অঞ্চল বললে শুধুমাত্র স্পেনের কথাই আমাদের মাথায় আসে, যে সেখানে মুসলিমদেরকে কীভাবে গণহত্যা করা হয়েছিল এবং ইসলামের নাম নিশানা সব কিছু মিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে স্পেনে সেই দালান কোঠা, কিছু মসজিদ আর দুর্গ ছাড়া ইসলামের কোনো চিহ্নই দেখতে পাওয়া যায় না। এবং শেষের দিকে স্পেন থেকে যখন মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন সেখানে নির্মমভাবে গণহত্যা পরিচালনা করা হয়েছে। তবে সেই রকম দুঃখজনক ঘটনা শুধুমাত্র স্পেনেই নয়, বরং আরও বহু এলাকাতেই সংঘটিত হয়েছে। ওসমানী খিলাফা, অটোমান খিলাফা যখন বিস্তৃত হয়েছিল ইউরোপে, বলকান অঞ্চল থেকে আরও উপরের দিকে যখন সেগুলো বিস্তৃত হয়ে যাচ্ছিল, প্রায় পূর্ব ইউরোপের সম্পূর্ণ এলাকাই ওসমানী খিলাফতের অধীনে চলে এসেছিল, সেই সমস্ত অঞ্চলে ইসলাম বিস্তৃত হয়েছিল। বসনিয়া, হার্জেগোভিনা, কসোভো, এই সমস্ত অঞ্চলের মানুষেরা তাই ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম এমনকি ইউক্রেন পর্যন্ত, পোল্যান্ডের সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ক্রিমিয়া, যেটি বর্তমানে রাশিয়া নিজেদের অধিকারে নিয়ে নিয়েছে, সেই অঞ্চলটি একসময় সরাসরি ইসলামী খিলাফার অধীনেই ছিল। পরবর্তী ইতিহাসে কীভাবে সেই সমস্ত অঞ্চলগুলো মুসলিমদের হাতছাড়া হয়ে গেল এবং সেই সমস্ত এলাকার মুসলিমদের কী পরিণতি ঘটল সেগুলো জানা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি, কারণ সেগুলো ছিল ইসলামী খিলাফার প্রান্তে অবস্থিত কিছু এলাকা। বসনিয়াতে সেখানে নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছে, কসোভোতে গণহত্যা চালানো হয়েছে এবং একই রকমভাবে চেচনিয়াতেও লম্বা সময় ধরে রাশিয়া হত্যাকাণ্ড চালিয়ে এসেছে, সেখানকার মানুষদেরকে হত্যা করেছে। আরেক দিক থেকে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলো সেখানেও একই পরিস্থিতি। ইসলাম সেখানে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে পরিণত করা হয়েছে, সেগুলোকে সমাজতন্ত্রের অধীনে সেগুলোকে ফুর্তি করার স্থান, সিনেমা হল কিংবা মদের পানশালা ইত্যাদিতে রূপান্তরিত করা হয়েছিল। কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল, এমনকি আরবিতে লিখিত যে কোনো কিছু আরবি ভাষা পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ফলে সেই বুখারা, সমরকান্দ, তাসখন্দ যেগুলো ইসলামের উর্বর এলাকা ছিল, কিভাবে সেখান থেকে ইসলাম বিদায় হয়ে গেল, এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। কারণ আমরা নিজেরা, এই যে বাংলা ভাষাভাষী মানুষেরা, আমরা অবস্থান করছি এমন একটি এলাকায় যেটি একেবারে প্রান্ত দেশের একটি এলাকা, চারদিক থেকে আমরা মুশরিকদের দ্বারা পরিবেষ্টিত। এই কথা সত্য যে একসময় আমাদের এই অঞ্চলে ইসলামের শাসন ছিল, ইসলামের কর্তৃত্ব ছিল, সুলতানরা তার ইসলামের শাসন, তার ইসলামী আইন দিয়ে, শরিয়া দিয়ে এই অঞ্চল পরিচালনা করেছেন। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কি? বর্তমানে যদিও আমাদের অধিকাংশ মানুষ, প্রায় 90% মানুষই মুসলিম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যান্য অঞ্চলের ইতিহাস এবং ঘটনাগুলো যদি আমরা দেখি, ইতিহাসের একটি নিয়ম হচ্ছে যে ইতিহাস পুনরাবৃত্তি ঘটে। একই রকম ঘটনা, একই রকম পরিস্থিতি সৃষ্টি হলে অতীতে যা ঘটেছে পৃথিবীর বিভিন্ন স্থানে একই রকম ঘটনা ঘটতে থাকে, এটাই হচ্ছে ইতিহাসের একটি বাস্তবতা। কাজেই যেই রকম ঘটনা ঘটেছে বসনিয়াতে কিংবা কসোভোতে, যেই রকম ঘটনা ঘটেছে স্পেনে, যেই রকম ঘটনা ঘটেছে চেচনিয়াতে, যে অঞ্চলগুলো ছিল সীমান্তবর্তী অঞ্চল, আশেপাশে ছিল মুশরিকদের বসতি, কাফেরদের বসতি, সেখানে যখনই তারা সুযোগ পেয়েছে সেই অঞ্চলে বসবাসকারী মুসলিমদেরকে তারা হত্যা করেছে, ইসলামের নাম নিশানাগুলোকে মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তারা করেছে। আমাদের ঘাড়ের উপর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস্তবতা হিসেবে এসেছে আরাকানের মুসলিমদের করুণ অবস্থা, কিভাবে তাদেরকে গণহত্যা করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঝড় হওয়ার আগে যেভাবে সব কিছু থমকে আসে, বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায়, সেই একই রকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আসামের মুসলিমদের উপরে। কাজে আমাদের যে এই বসতি, এই যে বাংলা, তার সীমান্ত পর্যন্ত, তার আশেপাশের এলাকা পর্যন্ত সেই কাফের মুশরিকদের অত্যাচারের কালো থাবা সেগুলো পৌঁছে গেছে। কাজে ইতিহাসের সেই পেছনের ঘটনাগুলো, অন্যান্য মুসলিম ভূমির দৃষ্টান্তগুলোকে সামনে রেখে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা কি সেই পরিণতির জন্য অপেক্ষা করব যেভাবে স্পেনে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, যেভাবে বসনিয়াতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, কসোভোতে হত্যা করা হয়েছে, চেচনিয়াতে গণহত্যা চালানো হয়েছে, আর এক সময় আমাদের পরবর্তী কোনো এক প্রজন্ম এসে পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে এভাবে আলোচনা করবে যে বাংলার মুসলিমরা একসময় এরকম অবস্থায় ছিল, অন্যান্য ভূমিতে ইসলামকে নির্মূল করে দেওয়া হচ্ছিল, সেই একই রকম বাস্তবতার দৃষ্টান্ত তাদের সামনে ছিল, কিন্তু সেখান থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং ধীরে ধীরে বাংলা সেখান থেকে মুসলিমের, ইসলাম এবং মুসলিমদের দৃষ্টান্ত, নাম নিশানা সব কিছুই মুছে গেছে। যদি সেটা আমরা না চাই, তাহলে আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে রক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বুঝার তৌফিক আমাদেরকে প্রদান করুন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শামে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, তখন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের অবশিষ্ট এলাকা অর্থাৎ আর্মেনিয়া, সেটাকে বিজয় করার জন্য আগ্রহী হলেন এবং তখন সিরিয়া থেকে হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে সেই অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। সেই অবস্থায় বাইজেন্টাইন সাম্রাজ্য আর্মেনিয়াকে রক্ষা করার জন্য আরও অতিরিক্ত সেনাবাহিনী পাঠায়, ফলে মুসলিমরা খলিফার কাছে সাহায্যের আবেদন জানালেন এবং খলিফা যাকে, যার বাহিনীকে সাহায্যকারী বাহিনী হিসেবে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন সালমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমানের বাহিনী এবং হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাদের বাহিনী একত্রিত হয়ে সেখানে অভিযান পরিচালনা করে এবং তারা বিরাট সংখ্যায় আর্মেনিয়ান বাহিনী, বাইজেন্টাইন বাহিনী তাদেরকে পরাজিত করতে সক্ষম হন এবং আর্মেনিয়াকে তারা ইসলামী খিলাফার অন্তর্ভুক্ত করে নেন। কুফা থেকে যখন সালমানের বাহিনীকে পাঠানো হচ্ছিল, সেই অবস্থায় কুফার গভর্নর ছিলেন আল ওয়ালিদ ইবনে উকবা। খলিফা উসমান আল ওয়ালিদ ইবনে উকবাকে চিঠি পাঠিয়েছিলেন এই বলে যে আমি চাই তুমি এমন একজন মানুষকে পাঠাবে যাকে তুমি মনে করো সাহসী, বীর এবং যিনি ইসলামের প্রতি নিবেদিত। সেই অবস্থায় কুফার গভর্নর যাকে নির্বাচিত করেছেন তিনি হচ্ছেন সালমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে সালমান ইবনে রাবিয়া তিনি যখন সেই চেচেন অঞ্চল, দাগেস্তান অঞ্চল, খাজার রাজত্ব সেখানে অভিযান পরিচালনা করতে গিয়েছিলেন, সেখানে একটি যুদ্ধে বড় বিপর্যয় ঘটে এবং ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তার সঙ্গে প্রায় 10,000 মুসলিম যোদ্ধা ছিলেন এবং বিপরীতে খাজার রাজত্বের যোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ পর্যন্ত। সেখানে সালমান ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে থাকা মুসলিম বাহিনী তারা শাহাদাত বরণ করেছিলেন। কাজে এই দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই অঞ্চলের যোদ্ধারা তারা খুবই দুর্ধর্ষ যোদ্ধা ছিল, খাজার রাজত্বের সেই যোদ্ধারা। আরও একটি কারণকেও চিহ্নিত করা যায়, কারণ সেই সময়ে অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু খিলাফার নবম বছরে সেই সময় মুসলিমদের অবস্থা অনেক দিক থেকেই ফিতনা ফাসাদ এগুলো সামনে চলে আসছিল, মুসলিমদের মধ্যে সম্পদের প্রাচুর্যের যে ফিতনা, সেই ফিতনার কারণে আয়েশি জীবনযাপনের একটি প্রবণতা দেখা যাচ্ছিল এবং কিছু কিছু দিকে মুসলিমদের বিচ্যুতি দেখা যাচ্ছিল। যেমন আব্দুর রহমান ইবনে রাবিয়া, যিনি ওই অঞ্চলে আলবাব আল আবুয়াব সেই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন, সেই সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সাবধান করে বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষই আয়েশি জীবনযাপনের প্রতি আগ্রহী হয়েছে এবং তাদের দেহের স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, তাদের ওজন বেড়ে যাচ্ছে, কাজেই তুমি এই বিষয়কে সাবধানতার সঙ্গে পরিচালনা করো এবং মুসলিমদেরকে বিপদের সম্মুখীন করো না, কারণ আমি আশঙ্কা করছি যে মুসলিমরা কোনো একটি দুর্দশার সম্মুখীন হতে পারে। কাজে সেটা ছিল সেই সময়ের কিছু বাস্তবতা। আরেক দিক থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে সাবধানবাণী জানিয়েছেন। আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তুরকু তুর্কা মা তারাকুকুম, অর্থাৎ তুর্কিদেরকে তোমরা ছেড়ে দাও যতদিন পর্যন্ত তারা তোমাদেরকে ছেড়ে দিতে থাকে। অর্থাৎ নিজে থেকে তুর্কিদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে সাবধান করেছেন। ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে এই তুর্কি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী যে মানুষেরা, তুর্কি জাতি গোষ্ঠী, তারা খুবই দুর্ধর্ষ যোদ্ধা হয়ে থাকে। অনেক সময় আমরা তাতার, মুঘল কিংবা তুর্কি তাদেরকে একই রকম মনে করে থাকি এবং এই বিষয়টি একটি কনফিউশন বা সন্দেহ হিসেবে আমাদের সামনে চলে আসে যে মুঘল কারা, তাতার কারা কিংবা তুর্কি বা কারা। এই প্রসঙ্গে মুসলিম ঐতিহাসিক আকবর শাহ খান নজিবাবাদি তিনি স্পষ্ট করেছেন, তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালামের তিন সন্তান অর্থাৎ হাম, শাম এবং ইয়াফিস, ইয়াফিসের বংশধরদের মধ্যে থেকে একজন ব্যক্তির নাম ছিল তুর্ক। পরবর্তীতে যারা এসেছে অর্থাৎ সেলজুক, মুঘল কিংবা তাতার, তারা হচ্ছে সেই তুর্কেরই শাখা প্রশাখা। মুঘলদের বসবাস বা মুঘলদের মূল ছিল সেই মঙ্গোলিয়াতে, অপরদিকে তাতারদের মূল বসবাস সেটা ছিল তাতারিস্তান বা তুর্কিস্তান, সেন্ট্রাল এশিয়ার সেই এলাকায়। কাজেই সহজ কথায় বলতে গেলে সার কথা হচ্ছে এটা যে তুর্ক হচ্ছেন প্রধান ব্যক্তি, পরবর্তীতে তুর্কের শাখা প্রশাখা থেকে যারা পরবর্তী বংশধর তারাই হচ্ছে সেলজুক, মুঘল কিংবা তাতার। এবং ককেশাস অঞ্চলে মানুষদের মধ্যেও নৃতাত্ত্বিকভাবে বহু তুর্কি বংশোদ্ভূত মানুষ ছিলেন। সালমান ইবনে রাবিয়া আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অঞ্চলে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন এবং তার বীরত্বের কিছু বর্ণনার দিকে আমরা যাচ্ছি। সালমান তিনি বলছেন যে আমি যুদ্ধে প্রায় হাজার খানেক সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছি আমার তরবারি দিয়ে, এবং যারা নিহত হয়েছে তার প্রত্যেকেই ছিল মুশরিক, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করত এবং তাদের কোনো একজনকেও বন্দি করার পর আমি হত্যা করিনি, এবং কাউকেই তিনি অসতর্ক অবস্থায় বা সাবধান না করে হত্যা করেননি, বরং সরাসরি যুদ্ধের ময়দানে তিনি তাদেরকে হত্যা করেছেন এবং সেখানেও তিনি তাদেরকে সাবধান করতেন যে শিরকের উপরে নিহত হওয়ার যে পরিণতি সেই সম্পর্কে। কাজেই মুসলিম বীর যোদ্ধাদের যে বৈশিষ্ট্য যুগে যুগে ইতিহাসে আমরা দেখতে পাই যে তারা কখনোই পেছন থেকে হামলা করে পরবর্তীতে সেগুলিকে বীরত্ব বলে প্রচার করতেন না, বরং তারা সরাসরি সম্মুখ যুদ্ধে সশস্ত্র অবস্থায় শত্রুর উপর হামলা পরিচালনা করতেন, সরাসরি যুদ্ধের ময়দানে একে অপরের মুখোমুখি যুদ্ধ করতেন এবং সেখানেই তারা বিজয় অর্জন করতেন। সালমান বিন রাবিয়া, তার ভাই আব্দুর রহমান বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনিও যুদ্ধের বীরত্বের এই নীতিতে বিশ্বাস করতেন। কখনোই তিনি ধোকা, প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বা পেছন থেকে শত্রুর উপর হামলা পরিচালনা এরকম করতেন না। এই প্রসঙ্গে আরেকটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই, সুলতান সালাহউদ্দিন রহিমাউল্লাহ তার দৃষ্টান্ত। সেই ক্রুসেড যুদ্ধের সময়ে যখন ইংরেজি 1099 সাল ফিলিস্তিনে জেরুজালেম সেই ক্রুসেডাররা দখল করেছিল এবং যখন তারা জেরুজালেমকে দখল করলো সেই অবস্থায় 90,000 মানুষকে তারা হত্যা করেছে, এবং এই যে সংখ্যা এটা খ্রিস্টান ঐতিহাসিকরাই উল্লেখ করেছেন। জেরুজালেমের ভেতর তারা মুসলিমদেরকে যেভাবে হত্যা করেছে ঠিক একইভাবে সেই অঞ্চলে বসবাসকারী ইহুদি খ্রিস্টানদেরকেও তারা বাদ দেয়নি, কাজেই নির্মমভাবে পাইকারিভাবে তারা মানুষদেরকে হত্যা করেছে, গণহত্যা পরিচালনা করেছে। এগুলোকে পরবর্তী যুগে কিভাবে তারা বীরত্ব হিসেবে উপস্থাপন করতে পারে, এগুলো কখনোই বীরত্বের দৃষ্টান্ত নয়, কারণ তারা নিরীহ নিরস্ত সাধারণ মানুষদেরকে হত্যা করে গণহত্যা চালিয়েছে, এগুলো হচ্ছে কাপুরুষতার পরিচয়। অপরদিকে যখন সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যুদ্ধে বিজয়ী হলেন, তার সামনেও একই সুযোগ ছিল যে চাইলে তিনি জেরুজালেমের সেই ক্রুসেডারদেরকে হত্যা করে মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেখানে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে আবারও ইউরোপে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সামান্য পরিমাণে অর্থ জরিমানা তিনি তাদের উপর আরোপ করলেন এবং সেই জরিমানা বা ট্যাক্সের মাধ্যমেই নিজেদের প্রাণের নিরাপত্তা নিয়ে তারা নিরাপদে ইউরোপে ফেরত যাওয়ার সুযোগ পাচ্ছিল। মুসলিম বীর মুজাহিদ যারা ছিলেন যুগে যুগে তারা এভাবেই উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিহাস থেকে আরও দেখা যায় যে সেই সময় যারা দরিদ্র ক্রুসেডার ছিল তাদেরকে মুক্ত করার জন্য তাদেরই স্বজাতি ধনী ক্রুসেডাররা কোনো অর্থ ব্যয় করতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত সুলতান সালাহউদ্দিন আইয়ুবি নিজের পকেট থেকে অর্থ খরচ করে দরিদ্র খ্রিস্টানদেরকেও ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটাই হচ্ছে মুসলিম বীর মুসলিম মুজাহিদিনদের দৃষ্টান্ত। মুসলিমরা যখনই কোনো অঞ্চল বিজয় করেছেন, কোথাও এমন দেখতে পাওয়া যায় না যে সেখানে গিয়ে তারা গণহত্যা চালিয়েছেন কিংবা নিরস্ত্র মানুষের উপর হামলা পরিচালনা করেছেন অথবা লুটতরাজ করেছেন। কাজেই এই বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি রাখলে আমরা দেখতে পাই যে কারা সত্যিকারের আল্লাহর দল ছিলেন, কারা হিজবুল্লাহ ছিলেন। এবারে আমরা যাচ্ছি আমাদের আজকের আলোচনার তৃতীয় ব্যক্তিত্ব, হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যক্তিত্বের দিকে। মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে এসেছিলেন, সেই অবস্থায় হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই অল্প বয়স্ক ছিলেন। কিন্তু সেই অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও তিনি আগ্রহী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এবং মুসলিমদের সঙ্গে জিহাদে তিনি যোগদান করবেন। অথচ ছোট বয়সের হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধে তিনি প্রথম সামিল হয়েছিলেন। এর আগ পর্যন্ত কোনো জিহাদেই ছোট বয়স্ক হওয়ার কারণে তিনি সামিল হতে পারেননি, অথচ আগ্রহী ছিলেন। তাবুকের যুদ্ধের মাধ্যমেই হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি রাদিয়াল্লাহু আনহু তার মুজাহিদ কেরিয়ার তিনি শুরু করলেন এবং চতুর্দিকে যোদ্ধা হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ছিল। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালের সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলেন যে যার সম্পর্কে এত সুনাম শুনছি তাকে পরীক্ষা করে দেখি। ওমর দেখতে চাইলেন যে এই ব্যক্তি আসলে কী ধাতুতে গড়া, তার মন মানসিকতা ব্যক্তিত্বের শক্তি বা কতটুকু। ওমর রাদিয়াল্লাহু তাকে সাথে নিয়ে একদিন বের হলেন এবং যেখানে ধন সম্পত্তি সেগুলো সংরক্ষিত রাখা হয় সেই স্টোর বা গুদাম তাকে দেখালেন এবং আরেক দিকে দেখালেন সেই স্টোর বা গুদামকে যেখানে যুদ্ধের অস্ত্র সংরক্ষিত রাখা হয়। এবং তিনি দেখতে পেলেন যে হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি তিনি যেখানে ধন সম্পত্তি সংরক্ষিত রাখা হয়েছে সেগুলোর প্রতি কোনো আগ্রহ দেখালেন না, কিন্তু যেখানে অস্ত্র সংরক্ষিত রাখা হয়েছে সেই বিষয়ের প্রতি তিনি আগ্রহ প্রদর্শন করলেন। কাজেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বুঝতে পারলেন যে সেই ব্যক্তিত্বের ভেতরে একজন যোদ্ধার চরিত্র লুকায়িত রয়েছে। সামরিক জীবনের প্রতি আগ্রহ এটা তার রক্তের মধ্যেই মিশে রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ইয়ারমুকের যুদ্ধের সময়, যখন তিনি মাত্র 20 বছর বয়স্ক, সেই বয়সেই তিনি একটি অশ্বারোহী স্কোয়াড্রনের নেতৃত্ব লাভ করেছিলেন এবং যখন তার বয়স 24 বছর, সেই অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে মেসোপটেমিয়ান অঞ্চল সেই অঞ্চলে একজন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন কোনো ব্যক্তিকে কোনো পদ প্রদান করতেন তার আগে কীভাবে খুঁটিনাটি বাছাই করতেন সেগুলো আমরা বিগত সিরিজে আলোচনা করেছি। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি যে ওমর রাদিয়াল্লাহু তাকে পরীক্ষা করার জন্য সম্পূর্ণ 1 বছর পর্যন্ত তাকে কাছাকাছি রেখেছেন মদিনাতে এবং পর্যবেক্ষণ করেছেন এবং তাকে বুঝতেও দেননি যে তাকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যেই তাকে মদিনাতে নিয়ে এসে ওমর তাকে দেখছেন। কাজেই সেই ওমর মাত্র 24 বছর বয়সে যখন হাবিব ইবনে মাসলামা আল ফিহিরিকে সামরিক কমান্ডারের পদে নিযুক্ত করেছিলেন, কাজেই বুঝতে হবে যে তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আজারবাইজান এবং আর্মেনিয়ান অঞ্চলে কমান্ডার হিসেবেও তাকে নিযুক্ত করেছিলেন। হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তার বীরত্বের কিছু বর্ণনা। শামে যুদ্ধ পরিচালনা করা হচ্ছিল আল মুরিয়ান তার ছিল 70,000-এর বাহিনী এবং মুসলিমদের সাথে ছিল মাত্র 6,000 যোদ্ধা। হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি রাদিয়াল্লাহু মাত্র 6,000 জন নিয়ে 70,000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলেন এবং তার সঙ্গে যে মুসলিমরা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে তারা যদি দৃঢ়পদ থাকে এবং তোমরাও যদি দৃঢ়পদ থাকতে পারো সেই অবস্থায় আল্লাহ সাহায্যের জন্য তোমরাই বেশি যোগ্য। অপরদিকে যদি শত্রুরা যুদ্ধের ময়দানে দৃঢ় থাকতে শুরু করে আর তোমরা দৃঢ় থাকতে না পারো তখন আল্লাহ তাদেরকেই সাহায্য করবেন যারা দৃঢ়তা প্রদর্শন করছে। তিনি রাতের বেলায় অভিযান পরিচালনা করতেন এবং সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে বলতেন, ইয়া আল্লাহ, রাতের এই চাঁদকে আমাদের উপর আলোকিত করে দিন, মেঘ বৃষ্টিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখুন, আমার সাথীদের রক্তকে রক্ষা করুন এবং যাদেরকে আপনি শহীদ হিসেবে নির্বাচিত করবেন তাদের জন্য শাহাদাত নির্ধারিত করে থাকুন। হাবিব ইবনে মাসলামা আল ফিহিরি রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে বিনয় ছিল। এত বড় একজন যোদ্ধা এবং কমান্ডার হওয়া সত্ত্বেও তিনি সাধারণ সৈনিক তাদের সঙ্গে মিলেমিশে থাকতেন এবং তাদের কথা পরামর্শকেও গুরুত্ব সহকারে গ্রহণ করতেন। একবার তিনি শুনতে পেলেন যে একজন সাধারণ সৈনিক সে বলছে যে যদি আমাদের কমান্ডার হাবিব তিনি আমাদের কথা শুনতেন তাহলে আমি তাকে এমন কিছু বলতাম যে যেই কথার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় প্রদান করতেন। হাবিব তিনি সে কথা শোনার পর সেই সাধারণ সৈনিককে জিজ্ঞাসা করলেন যে তোমার উপদেশ কি। তিনি বললেন, আমি চাই যে আপনি আমাদের মধ্য থেকে কিছু দক্ষ অশ্বারোহী বাছাই করবেন এবং তাদেরকে একেবারে মধ্যরাতে রাতের বেলায় পাঠিয়ে দিবেন শত্রুদের উপর আক্রমণ পরিচালনা করার জন্য, এবং শত্রুরা যখন সেই আক্রমণের কারণে ঘাবড়ে যাবে সেই অবস্থায় ভোরবেলায় আপনি বাকি বাহিনী নিয়ে তাদের উপর পুনরায় আক্রমণ পরিচালনা করবেন। ফলে শত্রুরা মনে করবে যে আমাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেই অবস্থায় তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে এবং যুদ্ধ করার জন্য যে নৈতিক শক্তি প্রয়োজন সেটা তাদের মধ্যে থাকবে না এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হবে। হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন এবং এভাবে একটি চন্দ্র আলোকিত রাত্রে, জ্যোৎস্না রাতে, যে রাতে বৃষ্টিও হচ্ছিল, সেই রকম একটি পরিবেশে কিছু বাছাই করা অশ্বারোহী যোদ্ধা নিয়ে শামে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং ভোরবেলায় অবশিষ্ট মুসলিমরাও যখন এসে সেখানে যোগদান করল, সেই অবস্থায় শত্রুদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং আল্লাহর ইচ্ছায় তারা বিপুল পরিমাণ গনিমা সহ বিজয় অর্জন করেছিলেন। আজকের আলোচনায় চতুর্থ ব্যক্তিত্ব আবদুল্লাহ বিন কায়েস, তার সম্পর্কে আলোচনার দিকে আমরা যাচ্ছি। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শামে গভর্নর ছিলেন, তিনি আবদুল্লাহ ইবনে কায়েসকে মুসলিম নৌবাহিনীর উপর দায়িত্বশীল হিসেবে বা আমির হিসেবে নিযুক্ত করেছিলেন এবং সমুদ্রপথে তিনি বহু অভিযান পরিচালনা করেছেন। ছোট বড় সব মিলিয়ে প্রায় 50টি নৌ অভিযান তিনি পরিচালনা করেছেন আবদুল্লাহ বিন কায়েস রাহিমাউল্লাহ, কখনো শীতের সময় কিংবা কখনো গ্রীষ্মের সময়। এবং তার সম্পর্কে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে কোনো অভিযানে আবদুল্লাহ ইবনে কায়েস তিনি আমির ছিলেন আর মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় না, কিংবা কোনো নৌকা বা জাহাজ ডুবে মুসলিমরা মৃত্যুবরণ করেছেন এই ধরনের সমস্যা ঘটেনি। এর একটি কারণ হচ্ছে যে প্রত্যেকটি অভিযানের আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে তাকে এবং তার বাহিনীকে যেন আল্লাহ নিরাপদে রাখেন এবং যেন কোনো ধরনের ক্ষতি তারা শিকার না হন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করতেন এবং তার বাহিনীকে যারা নৌপথে অভিযান পরিচালনা করত তাদেরকেও রক্ষা করতেন। আরেকটি বিষয় হচ্ছে যে যদি কখনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হতো সেই ক্ষেত্রে তিনি নিজেই সেই ঝুঁকি গ্রহণ করতেন, আমির হিসেবে নিরাপদে থেকে বাকিদেরকে পাঠিয়ে দেবেন এরকম নয়, বরং তিনি নিজেই ঝুঁকি নিতেন এবং নিজে ঝুঁকি নিয়ে বাকিদেরকে নিরাপত্তা প্রদান করতেন। এভাবে একবার একটি নৌ অভিযানে তিনি একাই একটি নৌকা নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে একটি অঞ্চল সেখানে প্রবেশ করলেন সেই অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করার জন্য। সেই অঞ্চলে যখন তিনি প্রবেশ করলেন সেখানে কিছু ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চাচ্ছিল। আবদুল্লাহ বিন কায়েস সেই ভিক্ষুক মহিলাকে কিছু সাহায্য প্রদান করলেন এবং এরপর তিনি বাকি কাজ করতে সামনের দিকে চলে গেলেন। কিন্তু সেই ভিক্ষুক মহিলাটি ছুটে গিয়ে তার গ্রামবাসীর কাছে পৌঁছালো এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের যারা সৈনিক ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি আবদুল্লাহ বিন কায়েসকেই খুঁজছ? তোমরা কি আবদুল্লাহ বিন কায়েস কোথায় আছে সেটা জানতে চাও? তারা বলল, কোথায় তিনি? তিনি বললেন, তিনি আছেন সমুদ্র উপকূলে সেই বন্দরে। বাইজেন্টাইনরা সেই সংবাদ পেয়ে ছুটে আসলো এবং আবদুল্লাহ বিন কায়েস তাকে ঘেরাও করলো এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেললো। এবং তখন সেই বাইজেন্টাইনরা সেই ভিক্ষুক মহিলাকে জিজ্ঞাসা করেছিল, আবদুল্লাহ বিন কায়েসকে আমরা চিনতে পারলাম না, অথচ তুমি একজন ভিক্ষুক হয়ে তাকে কিভাবে চিনতে পেরেছিলে? সেই ভিক্ষুক নারী তখন বলেছিল যে আমি তাকে চিনতে পেরেছি এই কারণে যে তিনি দেখতে একজন সাধারণ ব্যবসায়ীর মতোই ছিলেন, কিন্তু যখন আমি তাকে তার কাছে ভিক্ষা চেয়েছি তিনি এমনভাবে আমাকে প্রদান করেছেন যেভাবে রাজা বাদশাহরা প্রদান করে থাকেন, অর্থাৎ মুক্ত হস্তে উদার হাতে তিনি আমাকে দিতে কোনো কার্পণ্য করেননি। তার এই বৈশিষ্ট্যের কারণে আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হবেন মুসলিমদের আমির আবদুল্লাহ ইবনে কায়েস। কাজে এই দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ে মুসলিমদের যিনি আমির ছিলেন তারা কত উন্নত চরিত্রের এবং বিরাট মন মানসিকতার অধিকারী ব্যক্তি ছিলেন। তাদের পোশাক আশাকে বরত্ব প্রদর্শন করার কোনো প্রয়োজন হতো না, পোশাক আশাক তারা পরিধান করতেন সাধারণ মানুষদের মতোই, কিন্তু তাদের কাজগুলো ছিল, কিন্তু কাজের দিক থেকে তারা কত উদার ছিলেন, এমনভাবে দান করতেন যেন মনে হচ্ছে কোনো রাজা বাদশাহ দান করছেন। এটাই হচ্ছে যুগে যুগে মুসলিম বীরদের বীরত্বের কিছু দৃষ্টান্ত। তারা অত্যাচারী এবং জালিমদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করতেন এবং দুর্বল মানুষদের বিরুদ্ধে উদারতা প্রদর্শন করতেন। দুর্বল দরিদ্র তাদের উপর তারা কত কোমল এবং উদার ছিলেন। আবদুল্লাহ ইবনে কায়েস যিনি মুসলিম নৌবাহিনীর আমির ছিলেন তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনোই যুদ্ধের ময়দানে আতঙ্কগ্রস্ত হতেন না বা প্যানিক করতেন না, বরং মাথা ঠান্ডা রাখতেন এবং যেটা যুদ্ধ জয় করার জন্য খুবই জরুরি। এবং কখনো যদি কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হতো তখন দেখা যেত যে তিনি এই কথাটি বারবার বলতেন যে কঠিন পরিস্থিতি ক্ষণস্থায়ী এবং সেটা আমাদেরকে ছেড়ে চলে যাবে, কঠিন পরিস্থিতি ক্ষণস্থায়ী এবং সেটা খুব শীঘ্রই আমাদেরকে ছেড়ে চলে যাবে। পঞ্চম ব্যক্তিত্ব আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তার বীরত্বের ঘটনার দিকে আমরা যাচ্ছি। মুসলিমরা যখন মিশর জয়ের পরে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তার নেতৃত্বে উত্তর আফ্রিকাতে বিভিন্ন অভিযান পরিচালনা করছিলেন, সেখানে এই বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তিনি সামিল ছিলেন সেই বাহিনীতে। এবং শুধু তাই নয়, আরও একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন সেখানে, তিনি হচ্ছেন উকবা ইবনে নাফি। উকবা ইবনে নাফে তিনি একজন তাবিয়ী ছিলেন, যদিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই তার জন্ম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত বা সাহচর্য বা সাক্ষাৎ তিনি লাভ করতে পারেননি, যে কারণে উলামায়ে কেরাম উকবা ইবনে নাফে রাহিমাহুল্লাহ তাকে তাবিঈদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। উকবা বিন নাফে, তার সম্পর্কে আমরা একটু পরে আলোচনার দিকে যাচ্ছি, তিনি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তার ভাগ্নে, এবং নর্থ আফ্রিকা ও উত্তর আফ্রিকায় যে অভিযানগুলো পরবর্তীতে পরিচালনা করা হয়েছে, অর্থাৎ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফার সময়ে, সেই সময় উত্তর আফ্রিকা বিজয়ী আমিরদের মধ্যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তার সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। সেই যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি যে পরিমাণ বীরত্ব দেখিয়েছেন এবং কৃতিত্ব দেখিয়েছিলেন, সেই সংবাদ যখন খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিল, তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং আবদুল্লাহকে অনুরোধ করে বলেছিলেন যে তুমি দাঁড়াও এবং দাঁড়িয়ে নিজের সেই ঘটনা লোকেদেরকে বর্ণনা করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময় খুশিতে লোকেদেরকে বলছিলেন সেই বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন যে কোনো নারীকে যদি বিয়ে করতে হয়, কোনো মেয়েকে যদি বিয়ে করতে হয়, তাহলে বিয়ে করবে বাবা এবং ভাইয়ের যোগ্যতা দেখে। আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি ছিলেন আসমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান এবং তার পিতা ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তখন বলছিলেন যে মেয়েদেরকে বিয়ে করবে বাবা এবং ভাইয়ের যোগ্যতা দেখে। যোদ্ধা হিসেবে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর যে বীরত্ব, সেই সম্পর্কে বিভিন্ন সময়ে আমরা কথা বলছি, তবু আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যেটা এই আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। স্মরণ করা যেতে পারে যে মিশরে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 4,000 সৈন্য নিয়ে দুর্গ অবরোধ করে রেখেছিলেন এবং বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন, সেই অবস্থায় তিনি খলিফা আমর ইবনুল খাত্তাবের কাছে সাহায্যকারী বাহিনী আবেদন জানিয়ে পত্র পাঠিয়েছিলেন। আমর ইবনুল আস তিনি 12,000 সৈন্য পুরো করতে চাচ্ছিলেন, তার সাথে ছিল 4,000, কাজে আরও 8,000 সৈন্য পাঠানো প্রয়োজন, এরকম একটা আবেদন তিনি পাঠালেন। কিন্তু আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাত্র 4,000 বাহিনী পাঠালেন, 4,000 জনের একটি বাহিনী এবং তার সঙ্গে অতিরিক্ত 4 জন ব্যক্তি, কাজেই কোথায় 8,000, সেখানে পাঠানো হলো 4,000 4 জনকে। আমর ইবনুল আস তো চেয়েছিলেন 12,000 পুরো করতে, তখন তিনি খলিফার কাছে এই বিষয়ে জানতে চাইলে খলিফা পত্র লিখে জানালেন যে আমি তোমাকে 4,000 পাঠিয়েছি, এর সঙ্গে পাঠিয়েছি এমন 4 জন ব্যক্তি যারা একাই 1,000 যোদ্ধার সমতুল্য। কাজে 4,000, তার সঙ্গে সেই 4 জন ব্যক্তি, যেই 4 জন কিনা একাই 1,000 জনের সমতুল্য, সব মিলিয়ে 4,000 প্লাস 4,000 8,000 পুরো হয়ে যাচ্ছে। এবং যাদেরকে একজনকে 1,000-এর সমতুল্য বলে ওমর ইবনে খাত্তাব উল্লেখ করেছিলেন, সেই একজন ব্যক্তি ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর রাদিয়াল্লাহু আনহু আলেকজান্দ্রিয়ার দুর্গের উপরে উঠে উচ্চস্বরে তরবারি উন্মুক্ত করে যখন আল্লাহু আকবর তাকবীর ধ্বনি দিয়েছিলেন, সেই অবস্থায় সেই দৃশ্য এবং সেই তাকবীরের আওয়াজ, এটা রোমান সৈনিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। রোমানরা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, তারা ভেবেছিল যে অন্য কোথাও দুর্গের কোনো ফটক দিয়ে হয়তোবা মুসলিমরা প্রবেশ করেছে, নইলে এভাবে একেবারে দুর্গের উপরে উঠে আমাদের ভেতরে একা একজন ব্যক্তি প্রবেশ করে তরবারি উন্মুক্ত করে এভাবে তাকবীর দিবে, এটা হতে পারে না। ফলে ভয়ে রোমানরা পাহারা ছেড়ে পলায়ন করল এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তখন সেই অবস্থায় দুর্গের ফটক খুলে দিতে সক্ষম হলেন এবং এভাবে একজন ব্যক্তির অবদানের মাধ্যমে সম্পূর্ণ দুর্গ পরবর্তীতে মুসলিমরা বিজয় করতে সক্ষম হয়েছিলেন। কাজেই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বাস্তবেই তার ভূমিকার মাধ্যমে প্রমাণ করলেন যে কিভাবে একজন ব্যক্তি 1,000 যোদ্ধার সমতুল্য হতে পারে। আরেকটি লক্ষণীয় বিষয় যে তার সেই তাকবীর, আল্লাহু আকবার তাকবীরের সেই ধ্বনির মাধ্যমে কিভাবে শত্রুদের মধ্যে আতঙ্ক বিস্তার ঘটেছিল। তাকবীরের এই শব্দ, আল্লাহু আকবার এই ধ্বনি, কিংবা আজানের শব্দের মধ্যেও যেটা আমরা শুনে থাকি, এই শব্দের একটি প্রভাব রয়েছে, প্রভাব রয়েছে মুসলিমদের অন্তরে, প্রভাব রয়েছে মুসলিমদের শত্রু কাফেরদের অন্তরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই যে যখন মুয়াজ্জিন তিনি আজানের শব্দগুলো উচ্চারণ করেন, সেই শব্দ শুনে শয়তান পলায়ন করতে শুরু করে। এটা হচ্ছে জিন শয়তানদের বাস্তবতা। আরেক দিক থেকে মানুষদের মধ্যে যারা কাফের এবং মুশরিক, যারা ইসলামকে অপছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যারা শুনতে চায় না, তাদের মুখের অভিব্যক্তিও আমরা দেখতে পাই যে আজানের সময় আজানের শব্দ শুনে তাদের চেহারার এক্সপ্রেশন বদলে যায়। কয়েক বছর আগে ভারতের একজন অমুসলিম সঙ্গীত শিল্পী, তিনি এই ধরনের একটি কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছিলেন যে ফজরের আজানে কেন মাইক ব্যবহার করা হচ্ছে, উচ্চ শব্দে সেগুলো প্রচার করা হচ্ছে, ফলে সেই সঙ্গীত শিল্পী সে ঘুমাতে পারছে না। প্রথম বিষয়, সে ঘুমাবে কখন ফজর নামাজের পরে, এটা তো একটা বিষয় থাকলেই, তার থেকে আরেকটি বিষয় হচ্ছে যে মাইকে কেন আজানের শব্দ প্রচার করা হচ্ছে, এটা তার কাছে শব্দ দূষণ বলে উপস্থাপিত হচ্ছে। অথচ তার নিজের অবস্থা যদি আমরা দেখি যে সে নিজেই একজন গায়ক, একজন গানবাজনাকারী ব্যক্তি, সে সারা জীবন উচ্চস্বরে লাউড স্পিকার ব্যবহার করে নিজে এই শব্দগুলো শুনেছে, গান বাজনার শব্দ শুনেছে, আরেকদিকে মানুষদেরকে এগুলো শুনিয়েছে, অথচ কয়েক মিনিটের যে আজানের শব্দ এটা নাকি তার কাছে সহ্য হচ্ছে না এবং শব্দ দূষণ ইত্যাদি হিসেবে সে স্ট্যাটাস দিচ্ছে, এবং বলছে যে এগুলো বন্ধ করা প্রয়োজন। বাস্তবতা আসলে শব্দ জোরে হওয়া নয়, শব্দ দূষণও নয়, বরং বাস্তবতা হচ্ছে যে আল্লাহু আকবার এই কথাটাই তারা সহ্য করতে পারে না, এই কথাটাই তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, এই কথাটাই কাফের এবং মুশরিকদের মধ্যে তিক্ত অনুভূতি সৃষ্টি করে। কারণ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, এই কথাটাই অনেক সময় সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিতে সক্ষম। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তার সেই অসাধারণ সাহসিকতাপূর্ণ ঘটনা, সেই সময় তার বয়স 27 বছর, এবং তিনি যে এই ধরনের একটি বীরত্ব প্রদর্শন করতে সক্ষম, তার মধ্যে যে এই রকম চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এটা তখনও পর্যন্ত লোকেরা কোনো দৃষ্টান্ত দেখতে পাননি। কিন্তু যারা বড় যোদ্ধা, বীর যোদ্ধা, বড় খেলোয়াড়, তাদের জন্য বড় মাঠের এবং বড় আয়োজনের প্রয়োজন হয় তাদের কৃতিত্ব প্রদর্শন করার জন্য। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নিজেই তার ঘটনা বর্ণনা করে বলছেন, নর্থ আফ্রিকায় সেই খ্রিস্টান রাজা যারা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল, জার্জিস বা জার্জির বা জর্জ বা গ্রেগরি বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে, তো জার্জিরের দিকে লক্ষ্য করে তিনি বলছেন যে ভয়াবহ অভিযান, ভয়াবহ অবস্থা, আমি সৈনিকদের পেছন থেকে জার্জিরের প্রতি লক্ষ্য করলাম। জার্জির সে কমান্ডার, সেই রাজা এবং তার অধীনে লক্ষাধিক সৈন্য সেখানে ছিল, মুসলিমদের ছিল খুবই অল্প পরিমাণ বাহিনী। আবদুল্লাহ বলছেন যে আমি দেখলাম জার্জির সে ঘোড়ার উপরে চড়ে আছে এবং দুইটি দাসী তার পেছনে দাঁড়িয়ে ময়ূরের পাখা দিয়ে তাকে ছায়া দিচ্ছে, বাতাস করছে। আবদুল্লাহ বললেন যে আমি গেলাম আমাদের কমান্ডার, মিশরের যিনি গভর্নর ছিলেন, অর্থাৎ আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, তার কাছে, এবং গিয়ে বললাম যে আমার সাথে একজন লোক দিন, একজন লোক দিন যে শুধুমাত্র আমার পেছনের দিক, আমার পিঠকে রক্ষা করবে, পাহারা দিবে। তাকে দেয়া হলো আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, তিনি সরাসরি সেই রাজার দিকে অগ্রসর হলেন। আমার সাথে আরও কয়েকজন ব্যক্তি আসলেন আমাকে রক্ষা করার জন্য, তারা আমাকে পেছন দিক থেকে রক্ষা করছিলেন, আমি আরও সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, এবং এভাবে যুদ্ধের যতগুলো সারি ছিল প্রত্যেকটি খণ্ডন করে, প্রত্যেকটি সারিকে কেটে কেটে আমি রাজার কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। এভাবে মাত্র 2-3 জন ব্যক্তি বা অল্প কয়েকজন ব্যক্তি নিয়ে শত্রুদের কেউ সরাসরি রাজার দিকে যাবে, কাজে আশেপাশে যারা তা ধারণা করতে শুরু করলো যে হয়তো আমি মুসলিম বাহিনীর পক্ষ থেকে কোনো বার্তা বা মেসেজ বা পত্র নিয়ে সেই রাজার কাছে যাচ্ছি। কিন্তু একেবারে যখন আমি তার নিকটবর্তী হলাম, তখন তিনি বুঝতে পারলেন যে আমার মধ্যে কোনো ভালো নেই, আমার উদ্দেশ্য হচ্ছে খারাপ, অর্থাৎ তাকে হত্যা করা। এবং তখন সেই রাজা ঘোড়া নিয়ে দ্রুত পলায়ন করতে শুরু করলো। আমি দ্রুত তার সামনে চলে আসলাম এবং বর্শা দিয়ে তার প্রতি আঘাত করলাম, তরবারি দিয়ে তার মাথায় আঘাত করলাম, তার মাথাকে ধরে বিচ্ছিন্ন করলাম এবং সেটাকে বর্শার উপরে রেখে উত্তোলন করলাম এবং উচ্চ স্বরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি প্রদান করলাম। রাজারই দৃষ্টান্ত, যুদ্ধের ময়দানে এরকম একটি বীরত্বপূর্ণ দৃশ্য দেখে সেই নর্থ আফ্রিকান বাহিনীর মনোবল চূড়ান্তভাবে ভেঙে পড়ল, তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল এবং যুদ্ধের ময়দানে চতুর্দিকে তারা পলায়ন করল। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মুসলিমদের মধ্যে এবং কাফের বাহিনীর মধ্যে পার্থক্য। মুসলিমরা যুদ্ধ করেন আল্লাহর জন্য, কোনো নেতার জন্য বা আমিরের জন্য তারা যুদ্ধ করেন না। কাজেই নেতা বা আমির নিহত হলেও মুসলিমরা জিহাদ এবং যুদ্ধ পরিচালনা করতে থাকেন নতুন ব্যক্তিকে আমির হিসেবে নির্বাচিত করে। অপরদিকে কাফেরদের মধ্যে তারা যুদ্ধ করে থাকে শুধুমাত্র তাদের সেই রাজা বাদশাহ কিংবা প্রধান ব্যক্তিদের জন্য। যদি তারা নিহত হয় তখন বাকি সৈনিকদের মধ্যে যুদ্ধের আর কোনো মনোবল থাকে না। তো সেরকম একটি পরিস্থিতির সৃষ্টি হলো এবং কাফেরদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে গেল, তারা চতুর্দিকে পলায়ন করতে শুরু করলো, মুসলিমরা তাদেরকে ধাওয়া করলেন, অনেককে হত্যা করলেন, কাউকে বন্দি করলেন এবং সেই যুদ্ধের প্রচুর পরিমাণের গনিমত তারা অর্জন করলেন। এবং এই যে যুদ্ধ, সেটা সংঘটিত হয়েছিল বর্তমানে যে কায়রোয়ান শহর সেখান থেকে 2 দিনের দূরত্বে, যে অঞ্চলের নাম ছিল সুবাইতালা সেটি। এবং এই যুদ্ধের মাধ্যমে বীর যোদ্ধা হিসেবে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তার বীরত্ব, খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাস্তবেই দেখা গেল যে আবদুল্লাহ তিনি তার বাবার মতোই বীর যোদ্ধা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার মতোই বীরত্ব তার মধ্যেও রয়েছে। আজকের আলোচনার ষষ্ঠ ব্যক্তিত্ব, যা সম্পর্কে একটু আগে শুরুতে আমরা বলেছিলাম, উকবা বিন নাফে রাহিমাউল্লাহ, তার সম্পর্কে আলোচনার দিকে আমরা যাচ্ছি। কায়রোয়ান শহরের নাম আসলো এবং আফ্রিকার সেই শহর কায়রোয়ান শহর, তার যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ হুতায়ালা। যদিও বা উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ তার মূল কৃতিত্ব প্রকাশ পেয়েছে পরবর্তীতে উমাইয়া খিলাফার অধীনে, কিন্তু তার সামরিক জীবনের সূচনা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সময়েই। সেই সময়েই তিনি আফ্রিকাতে সেই বাহিনীগুলোর মধ্যে ছিলেন, কাজে তার সম্পর্কে আমরা আজকের আলোচনাতেই উল্লেখ করতে যাচ্ছি। 2টি বিশেষ ঘটনা তার সম্পর্কে রয়েছে। প্রথমে তার পরিচয়, তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ভাগ্নে, তিনি একজন বিশিষ্ট তাবেঈ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই তার জন্ম হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তিনি লাভ করতে পারেননি, যে কারণে উলামায়ে কেরাম উকবা বিন নাফিকে তাবিঈদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হয়েছিলেন সেই সময়কার ঘটনা। সেই সময় উকবা বিন নাফে রহিমাহুল্লাহ তিনি আমির হিসেবে উত্তর আফ্রিকা বিজয় করছিলেন, এবং বিজয় করতে করতে 10,000 মুজাহিদের একটি বাহিনী নিয়ে তিনি উত্তর আফ্রিকার সেই শহর কাইরোয়ানের কাছাকাছি চলে আসেন। সেই সময় কাইরোয়ান নামে কোনো শহরের অস্তিত্ব ছিল না। তো তিনি চাচ্ছিলেন যে অঞ্চলটি উপকূলবর্তী অঞ্চল সেই অঞ্চল এড়িয়ে আফ্রিকার কিছুটা ভেতরের দিকে স্থলভাগের ভেতর দিয়ে অভিযান পরিচালনা করতে, কারণ উপকূলবর্তী অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের কিছু অংশ তখন অবশিষ্ট ছিল। কাজেই তাদের সঙ্গে তিনি সংঘাত এড়িয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু আফ্রিকার সেই গহীন জঙ্গলের ভেতরে চলাচল করা কিংবা অবস্থান করা যুদ্ধের একটি বাহিনী নিয়ে এটা খুব সহজ কোনো বিষয় ছিল না। এভাবে চলতে চলতে তিনি জঙ্গলের মধ্যে একটি স্থানে এসে উপস্থিত হলেন, এবং সেই স্থানটি তার কাছে খুবই পছন্দ হয়ে গেল। জঙ্গলের মধ্যে হলেও সেই স্থানটি যেন একটি জান্নাত বা বাগানের টুকরার মতো তার কাছে উপস্থাপিত হচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে সেখানেই ক্যাম্প করবেন, এবং শুধু ক্যাম্প নয়, জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি শহর স্থাপন করবেন। এবং এটাই হচ্ছে সেই কাইরোয়ান শহর স্থাপনের পেছনের ঘটনা। যেহেতু সেটা ছিল একটি জঙ্গলের মধ্যে, চতুর্দিকে ঘন জঙ্গল, কাজেই খুবই বিপজ্জনক অঞ্চল ছিল। একদিকে নানা রকমের সাপ বিচ্ছু, এই বিষাক্ত প্রাণীগুলো, আরেকদিকে বড় বড় হিংস্র জন্তু জানোয়ার, তাদের গর্জনে সেই অঞ্চল ভারী হয়েছিল। কাজেই মুসলিমরা খুবই আতঙ্কিত ছিলেন যে এখানে নিরাপদে থাকা খুবই কঠিন একটা অবস্থা। কিন্তু উকবা বিন নাফে তিনি সেখানেই তাঁবু খাটালেন, এবং মুসলিমদেরকে নিয়ে তিনি ফজরের সলাত আদায় করলেন। এবং ফজরের সলাতের পর তিনি উঁচু একটি স্থানে উঠে উচ্চ স্বরে চতুর্দিকে সেই জঙ্গলের মধ্যে ঘোষণা দিলেন। তিনি বললেন, ওহে আফ্রিকার জীবজন্তুরা, তোমরা শুনে রাখো যে এখানে এসেছে মুসলিমরা। সেই মুসলিমরা এখানে এসেছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং তারা আল্লাহর অনুগত। কাজেই তোমরা এই স্থান ত্যাগ করো, এই স্থান ছেড়ে চলে যাও। যদি তোমরা যেতে রাজি না হও তাহলে আমরা তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে এখান থেকে সরিয়ে দেব। সুবহানাল্লাহ। উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ, যিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন, তিনি জীবজন্তুদেরকে উদ্দেশ্য করে আফ্রিকার জঙ্গলে ঘোষণা দিয়ে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এখানে চলে এসেছে। সেই মুসলিমরা এখানে চাচ্ছে আবাদ করতে, কাজেই জঙ্গলের পশু পাখি তোমরা এখান থেকে চলে যাও, যদি না যাও আমরাই তোমাদেরকে এখান থেকে সরিয়ে দেবো, তোমাদেরকে হত্যা করব। পরপর 3 দিন তিনি এভাবে ফজর সালাতের পর ঘোষণা দিলেন, এবং তৃতীয় দিন পর আশ্চর্য দৃশ্য দেখা গেল যে জন্তু জানোয়ার যে যার স্থান ছেড়ে, এমনকি গর্তের মধ্যে লুকিয়ে থাকা প্রাণীগুলো সেগুলো পর্যন্ত মুখে তাদের শাবকগুলোকে কামড়ে নিয়ে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। একদিকে বিভিন্ন রকমের সাপ বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো, আরেকদিকে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র জন্তু, সেগুলো সেই স্থান ছেড়ে চলে যাচ্ছিল। এবং এটি একটি বিখ্যাত ঐতিহাসিক ঘটনা যা মুসলিম ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন। এবং শুধুমাত্র এই ঘটনাই নয়, আমরা ইতিহাসে জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও বহু অলৌকিক ঘটনা দেখতে পাই, যেগুলো আমরা কারামত হিসেবে চিহ্নিত করে থাকি। এবং আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় আল্লাহর দিনকে যারা প্রচার করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এভাবেই যুগে যুগে সাহায্য করেছেন। উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ তাআলা, তার সম্পর্কে দ্বিতীয় ঘটনাটিও বেশ শিক্ষণীয়। তিনি নর্থ আফ্রিকার সেই অঞ্চলগুলো বিজয় করতে করতে একেবারে আটলান্টিকের সীমানা পর্যন্ত সেখানে চলে আসলেন। কাজেই যতটুকু পথ স্থলভাগ দিয়ে অতিক্রম করা সক্ষম ছিল সবটুকুই তারা অতিক্রম করে এসেছেন। সেই আরব থেকে, হিজাজ থেকে বের হয়ে মিশর জয় করেছেন, লিবিয়া, ত্রিপোলি এই সমস্ত অঞ্চলগুলো জয় করেছেন, তিউনিশিয়া বিজয় হয়েছে, কাইরোয়ান শহরের ভিত্তি তিনি স্থাপন করেছেন। এভাবে অভিযান পরিচালনা করতে করতে তিনি চলে এসেছেন একেবারে আটলান্টিক সমুদ্র। এবং সেই অবস্থায় তিনি যে বিখ্যাত উক্তি করেছিলেন সেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি সমুদ্রের মধ্যে ঘোড়া ছুটিয়ে দিয়েছিলেন, এবং সমুদ্রকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি উদ্দেশ্য করে তিনি দোয়া করছিলেন, এবং তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নি লাম আখরুজু বাতারান ওয়ালা আশারান ওয়া ইন্নাকা তা'লামু আন্নি আতলুবু সাবাবি আল্লাতী তলাবাহু আবদুকা যুলকারনাইন ওয়া হুয়া আন তু'বাদা ওয়ালা ইশরাকা বিক اللهم ان كنت اعلم ان وراء هذا البحر ارض الله كنته اليها في سبيلك।
তিনি সেই সমুদ্রে ঘোড়া ছুটিয়ে দিচ্ছিলেন, এবং তখন তিনি বলছিলেন যে ইয়া আল্লাহ, আপনি জানেন আমি এখানে বীরত্ব প্রদর্শন করা, শক্তি প্রদর্শন করা কিংবা বাহাদুরি প্রদর্শন করার জন্য আসিনি। ওয়া ইন্নাকা তা'লামু আন্নি আতলুবু সাবাবি আল্লাজি তলাবাহু আবদুকা যুলকারনাইন ওয়া হুয়া আন তু'বাদা ওয়া লা ইশরাকা বিক। হে আল্লাহ, আপনি জানেন যে আমি কেন এসেছি। আমি এসেছি আপনার সেই বান্দা জুলকারনাইনের মতো সেই দৃষ্টান্তকে অনুসরণ করে, এবং সেটা হচ্ছে যে আপনার দিনকে প্রচার করা এবং দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এবং তিনি বলেছিলেন যে হে আল্লাহ, আমি যদি জানতাম যে এই সমুদ্রের অপর প্রান্তে কোনো স্থলভাগ রয়েছে, তাহলে আমি এই সমুদ্রকে অতিক্রম করে যেতাম আমার এই ঘোড়া নিয়ে এবং সেই ভূমিকেও বিজয় করে ছাড়তাম আপনার নামকে প্রতিষ্ঠা করার জন্য এবং আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। বিখ্যাত মুসলিম কবি কবি ইকবাল রাহিমাউল্লাহ তার শিকওয়া এবং জবাবে শিকওয়া সেই কবিতাগুলোতে মুসলিমদের এই ঘটনাগুলোকে স্মরণ করে তিনি লিখেছেন, দরিয়া ভি না ছোড়ে হামনে বেহরি জুলুমাত মে দৌড়া দিয়া ঘোরে হামনে,
কোহ মে দশ্ত মে লেকর তেরা পেগাম ফিরে ওর মালুম হ্যায় তুঝকো কভি না কাম ফিরে, দশ্ত তো দশ্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে বেহরে জুলুমাত মে দৌড়া দিয়া ঘোরে হামনে।
তিনি বলেছেন যে আমরা সেই মুসলিম যারা দাওয়াত নিয়ে পাহাড় মরু সেই অঞ্চলগুলো চড়ে বেরিয়েছি, কখনো কি আমরা সেখানে ব্যর্থ হয়েছি? মরু আর পাহাড় তো দূরে থাকুক, আমরা সমুদ্রকে পর্যন্ত ছেড়ে দিইনি। দাঁড়িয়া ভি না ছোড়ে হামনে বেহরি জুলুমাত মে দৌড়া দিয়ে ঘোরে হামনে, সমুদ্রের অন্ধকারের উপর দিয়ে এমনকি আমরা ঘোড়া ছুটি দিয়েছি। আজকের আলোচনার শেষের দিকে, ক্রমানুসারে শেষে কিন্তু গুরুত্ব অনুসারে নয়, সপ্তম ব্যক্তিত্ব যার সম্পর্কে আমরা কথা বলছি তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবি আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ তাআলা। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, ফলে তাকে তাবিঈদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। খালিদ বিন সাফওয়ান তার সম্পর্কে উক্তি করে বলেছেন যে আহনাফ এমন একজন ব্যক্তি যিনি নিজে যশ এবং খ্যাতি সম্মান থেকে পালানোর চেষ্টা করতেন, অথচ যশ খ্যাতি তার পিছু ধাওয়া করত। আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বনু তামিম সেই গোত্রের প্রধান ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নবুয়তের সময় তিনি দাওয়াতের জন্য বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন গোত্রে পাঠিয়েছিলেন, তখন বনু তামিম তাদেরকে সুরক্ষা প্রদান করেছে। এমনকি মুসাইলামার সেই ভয়ঙ্কর ফিতনার সময়ে যখন কিনা বিভিন্ন লোকেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছিল এবং মুসাইলামার ধোকায় পড়ে দিন ত্যাগ করছিল, সেই অবস্থাতেও আহনাফ বিন কায়েস তিনি তার চাচাকে নিয়ে মুসাইলামার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং ফিরে এসে নিজের লোকেদেরকে তিনি বারণ করলেন যে খবরদার, মুসাইলামার ধোকায় তোমরা পড়ো না, সে একজন মিথ্যুক, সে একজন মিথ্যাবাদী। আহনাফ বিন কায়েস তিনিই সেই ব্যক্তি যিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যে খোরাসানে যে অভিযানগুলো চলছে সেগুলো চলতে থাকুক। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় আহনাফকে ডেকে পাঠিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে কেন খোরাসানের এলাকাগুলোতে এত বিদ্রোহ হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় যে নীতি অবলম্বন করার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন, তিনি ভাবছিলেন যে এত দ্রুত মুসলিমরা বিভিন্ন অঞ্চল বিজয় করছে, কাজেই যা বিজয় অর্জিত হয়েছে সেগুলোকে বিজয়কে স্থিতিশীলতা দেওয়া প্রয়োজন নতুন এলাকা বিজয় করার থেকে। কিন্তু সেই সময় আহনাফ বিন কায়েস তিনি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে বলেছিলেন যে খোরাসান এলাকায় বিদ্রোহের যে কারণ সেটা হচ্ছে পলাতক পারস্য সম্রাট ইয়াজদি চার্জ। ইয়াজদি চার্জ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে আছে এবং সেখানকার লোকেদেরকে সে বিদ্রোহে উস্কানি প্রদান করছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ তার সেই পরামর্শের মাধ্যমে পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে খোরাসানের বাকি এলাকাগুলো ইসলামী খিলাফার অধীনে এসেছিল। তিনি সেই সমস্ত অঞ্চলগুলোতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আমরা যাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে গুণ তার সবচেয়ে লক্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সহনশীলতা। একজন সামরিক কমান্ডার, একজন গভর্নর, তার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে সহনশীলতা, কাজেই বিষয়টি বেশ আশ্চর্যজনক। এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখি যে লোকেরা তাকে প্রশ্ন করতো, জানতে চাইতো যে সহনশীলতা কী, এটা আমাদেরকে শিক্ষা দিন। তখন তিনি বলতেন সহনশীলতা হচ্ছে বিনয় এবং বিনয়ের সঙ্গে সবর করা, বিনয়ের সাথে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে সহনশীলতা। লোকেরা তার এই গুণের বিরাট প্রশংসা করতো যে আপনি কত সহনশীল একজন ব্যক্তি, এবং অনেক সময় জানতে চাইতো আপনি কীভাবে এই সহনশীলতার গুণটি নিজের মধ্যে বিকশিত করলেন। তখন তিনি একটি ঘটনা বর্ণনা করতেন, তিনি বলতেন যে হে লোকেরা, তোমরা যা অনুভব করো আমিও তাই অনুভব করি, তবে আমি সহনশীলতা শিখেছি কায়েস বিন আসিম আল মানকারি সেই ব্যক্তির কাছ থেকে। সেই ব্যক্তির ছেলেকে হত্যা করেছিল তারই ভাগ্নে। তখন হত্যাকারীকে তার গোত্রের লোকেরা বেঁধে নিয়ে আসলো। তখন সেই নিহত ব্যক্তির বাবা সে বলল যে তোমরা তো এভাবে বেঁধে রেখে এই ছেলেটাকে ভয় পাইয়ে দিচ্ছ, তার নিজের সন্তান নিহত হয়েছে অথচ তিনি হত্যাকারীকে এভাবে বেঁধে নিয়ে আসা হচ্ছে সেটা দেখে বললেন যে তোমরা তো ছেলেটাকে ভয় পাইয়ে দিচ্ছ। তখন তিনি তাকে বললেন যে তার বাঁধন খুলে দাও এবং তাকে তার কাছে গিয়ে বললেন যে তুমি তো খুবই খারাপ কাজ করেছ, তুমি নিজের গোত্রের একজন লোককে হত্যা করেছ, নিজেদের শক্তি কমিয়েছ, সংখ্যা কমিয়েছ, নিজের গোত্রের লোকেদেরকে তুমি দুঃখ দিয়েছ, ব্যথিত করেছ, আর শত্রুদেরকে করেছ আনন্দিত। তখন তিনি বাকি লোকেদেরকে বললেন তাকে ছেড়ে দাও, অর্থাৎ তাকে তিনি ক্ষমা করে দিলেন। যে বাবার সন্তান নিহত হয়েছে সেই বাবা হত্যাকারীকে ক্ষমা করে দিলেন। তবে তিনি বললেন যে যে নিহত হয়েছে তার মায়ের জন্য রক্তমূল্যের ব্যবস্থা করো। তিনি এটা বললেন কারণ যে মা সে তো আমাদের গোত্রের নয়। আহনাফ বিন কায়েস রাহিমাল্লাহ তিনি বলছেন যে ওই ব্যক্তির সেই ঘটনা দেখে আমি শিখলাম যে সহনশীলতা কী জিনিস। সেই বাবা তার সন্তান নিহত হয়েছে অথচ হত্যাকারীকে তিনি ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমা করাই নয় তার সঙ্গে এইভাবে কথা বললেন। ছেলের শোকে ছেলের দুঃখে তিনি কোনো বিলাপ করলেন না, তার গায়ে যে শাল বা চাদর ছিল সেটাও খুলে পড়ল না, তার চেহারার কোনো অভিব্যক্তি পর্যন্ত বদল হলো না। আহনাফ বিন কায়েস বলছেন যে আমি ওই ঘটনা দেখে সহনশীলতা কী সেটা শিখেছিলাম। আরেকটি ঘটনা একবার দেখা যাচ্ছে যে একবার এক ব্যক্তি এসে আহনাফ বিন কায়েসকে গালমন্দ করছিল, কটু কথা বলছিল, কিন্তু আহনাফ তিনি কিছুই না বলে কোনো জবাব না দিয়ে চুপচাপ শুনে যাচ্ছিলেন। যে লোকটি গালমন্দ করছিল সে নিজেই হতাশ হয়ে পড়ল এবং বলল যে ইয়া আল্লাহ, আহনাফ তো চুপ থেকে আমাকে বুঝিয়ে দিল যে আমি তার কাছে গুরুত্বহীন, আমি তার কাছে তুচ্ছ, সে আমার কোনো কথারই গুরুত্ব দিচ্ছে না, আমি তার কাছে এতটাই তুচ্ছ। আহনাফ বিন কায়েস তিনি বলতেন যে আমার যদি কোনো উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে, যে মান মর্যাদায় সম্মানে আমার থেকে বড়, তার সঙ্গে কোনো বিষয় নিয়ে আমার যদি কোনো বাকবিতণ্ডা হয়, তখন আমি ওই ব্যক্তির উচ্চপদস্থ হওয়া, আমার থেকে উচ্চ মর্যাদাশীল হওয়া এই বিষয়টাকে মেনে নিয়ে তর্ক করা ছেড়ে দিই। আর যদি আমার থেকে মর্যাদায় নিচু কোনো ব্যক্তির সঙ্গে বিতণ্ডা হয় বা সে আমার সঙ্গে বিতণ্ডা করতে আসে, তখন আমি নিজেকে আমার থেকে যে ব্যক্তি সম্মানে নিচু তার পর্যায়ে নামিয়ে এনে বিতর্ক করতে অস্বীকার করি, ফলে সেখানেও আমি বাকবিতণ্ডা ছেড়ে দিই। আর যদি এমন হয় যে আমার সমপরিমাণ সমমর্যাদার কোনো ব্যক্তি এসে আমার সঙ্গে ঝগড়া করতে চায়, তখন তার সঙ্গে ঝগড়া করার থেকে বরং আমি তাকে সহযোগিতা করি এবং তাকেই বাকবিতণ্ডাতে বিজয়ী করে দেই। তিনি বলছেন যে এভাবে তিনি সমস্ত মানুষদের সঙ্গেই বাকবিতণ্ডা এড়িয়ে চলতেন, হোক সে উচ্চ মর্যাদাশীল অথচ অথবা নিম্ন মর্যাদাশীল কিংবা তার সমপর্যায়ের। যদি কেউ সমপর্যায়ের হয় তখন তিনি নিজেই তাকে বিজয়ী করে দিয়ে বাকবিতণ্ডার অবসান ঘটিয়ে দেন। এই প্রসঙ্গে আহনাফ বিন কায়েস তিনি বলতেন যে যে ব্যক্তি একটি কটু কথা শুনতে পারে না তাকে, অর্থাৎ সে সেই সময় পাল্টা জবাব দিয়ে বসে, সেই কারণে তাকে আরও অনেকগুলো কটু কথা শুনতে হয় এবং পরবর্তীতে সেই রাগ এটা তার মধ্যে চেপে থাকে এবং এই চেপে থাকা রাগ পরবর্তীতে তাকে খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। কাজেই প্রথমবারই সবর করা এটা উত্তম, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আহনাফ বিন কায়েস তিনি একজন উচ্চ মর্যাদাশীল ব্যক্তি, উচ্চ চরিত্র অধিকারী ব্যক্তি, সহনশীল ব্যক্তি ছিলেন, অথচ তিনি একজন যুদ্ধের জেনারেল, একজন কমান্ডার, একজন সেনাপতি। যখন তিনি যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি অসাধারণ সাহসী এবং বীরত্বের নিদর্শন প্রদর্শন করতেন। কাজেই এর আগে যে তিনি বিনয় দেখাতেন সেই বিনয় যুদ্ধের ময়দানে কেন খুঁজে পাওয়া যেত না, তখন তার সহনশীলতা কোথায় যেত? এই প্রসঙ্গে তাকে আশ্চর্য হয়ে কিছু ব্যক্তি প্রশ্ন করেছিল যে হে আবু বাহার, আপনার এত সহনশীলতার কথা আমরা শুনলাম কিন্তু যুদ্ধের ময়দানে এসে তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন তিনি জবাব দিয়ে বলতেন যে যুদ্ধের ময়দানে আসার আগে আমার সহনশীলতাকে আমি বাড়িতে রেখে এসেছি। আহনাফ বিন কায়েসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাহসিকতা কী, তখন তিনি বলেছিলেন দিনের নির্ধারিত সীমানার মধ্যে থাকা, বিপদে সবর করা, পিতামাতাকে সম্মান করা এবং রাগের সময় নিজেকে ধরে রাখা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা, সহনশীল থাকা এবং প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া, এগুলি হচ্ছে সাহসিকতা। সাহসিকতা কি? দিনের সীমানার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্ধারিত সীমানা রেখেছেন সেই সীমানার উপরে থাকা, অর্থাৎ গুনাহের কাজে সাহসিকতা দেখানো, আল্লাহর অবাধ্যতার কাজ করা এরপর সাহসিকতা, এটা কোনো সাহসিকতা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে থাকাই হচ্ছে সাহসিকতা। বিপদ চলে আসলে সবর করা হচ্ছে সাহসিকতা, পিতামাতাকে সম্মান দেখানো সাহসিকতা, রাগের সময় নিজেকে ধরে রাখা, নিয়ন্ত্রণে রাখা এটা সাহসিকতা এবং প্রতিশোধের পূর্ণ ক্ষমতা থাকার পরেও শত্রুকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে সাহসিকতা। অনেক সময় আমরা বর্তমানে দেখি যে একজন মুজলুম মুসলিম, ভারতের একটি ঘটনা এরকম রয়েছে যে একজন ইমাম সাহেব তার সন্তানকে হত্যা করে দেওয়া হয়েছে, পরবর্তীতে ভারতীয় মিডিয়া প্রচার করছে এটাকে যে একজন মুসলিম ব্যক্তি তার সন্তান নিহত হলো, সেটাকে হাইলাইট না করে নিহত সন্তানের পিতা হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে সেটাকে বেশি ফলাও করে প্রচার করছিল। অথচ বাস্তবতা হচ্ছে যে সেখানে সেই ব্যক্তির ক্ষমা করে দেওয়া ছাড়া আর কোনো অপশনই ছিল না। তিনি যদি প্রতিবাদ করতেন বিনিময়ে তাকেও হত্যা করা হতো কিংবা তার পরিবারের সম্মান নষ্ট করা হতো। কাজেই এই ধরনের ক্ষমার থেকে সেই ক্ষমায় বেশি সাহসিকতাপূর্ণ কাজ, যখন প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, এরপরেও শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই কোনো একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে ক্ষমা করে দেয়। এবং এই ক্ষমা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয়ই যে সবর করে ক্ষমা করে এটা হচ্ছে আজমিল উমুর, সাহসিকতাপূর্ণ একটি কাজ। আহনা বিন কায়েস রাহিমাহুল্লাহ, তার তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু আহনা বিন কায়েসকে 1 বছর পর্যন্ত মদিনাতে রেখেছেন, দিনে রাতে তাকে পর্যবেক্ষণ করেছেন এবং 1 বছর পর তিনি মূল্যায়ন করে বলেছেন, আহনা বিন কায়েস যখন তার নিজের এলাকায় চলে গিয়েছেন, সেখানে যাওয়ার পর তিনি বাসরায় সেখানকার যিনি গভর্নর ছিলেন তার প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে জানিয়েছেন যে আহনাফকে বসরাবাসীদের প্রধান নিযুক্ত করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে 1 বছর নিজের কাছে রেখে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেই অবস্থায় ওমরের মতো ব্যক্তি আহনাফ বিন কায়েস সম্পর্কে মুগ্ধ হয়ে প্রশংসা করে বলেছেন, হে আহনাস, আমি তোমাকে 1 বছর আমার কাছে রেখেছি উদ্দেশ্য পরীক্ষা করা এবং এই দীর্ঘ সময় আমি তোমার মধ্যে ভালো ছাড়া খারাপ কিছুই দেখতে পাইনি এবং আমি ধারণা করি তোমার বাইরের দিকটা যেটাকে আমি ভালো হিসেবে দেখেছি তোমার ভেতরের দিকটাও যেন সেই রকম ভালোই হয়ে থাকে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন যে তুমি প্রত্যেক কাজেকর্মে আহনাফ বিন কায়েস তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিবে এবং তার মতামত গুরুত্ব সহকারে শুনবে। যদিও বা আবু মুসা আল আশআরি তিনি একজন সাহাবি, অথচ আহনাফ বিন কায়েস তিনি একজন তাবি ছিলেন। আহনাফ বিন কায়েস তিনি তার তাকওয়া এবং দিনদারিতা সম্পর্কে আমরা কথা বলছি, তিনি একজন আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন, তার মধ্যে প্রচুর পরিমাণ তাকওয়া ছিল এবং রাতের বেলায় তিনি দীর্ঘ কিয়ামে রাতের সালাতে সময় কাটাতেন। তিনি একটি বাতি জ্বালিয়ে রাখতেন রাতের বেলায় এবং ভোর পর্যন্ত কান্নাকাটি করতেন। কখনও কখনও তিনি সেই বাতির উপরে হাত রেখে আবেগে কান্নায় ভেঙে পড়তেন এবং বলতেন যে তুমি এই সামান্য আগুনের উত্তাপকে সহ্য করতে পারছো না, এই বাতির যে আগুন সেই উত্তাপকে তুমি সহ্য করতে পারছো না, তাহলে কিভাবে সেই নারুল কুবরা জাহান্নামের আগুনকে তুমি সহ্য করতে পারবে। তিনি এই কথা বলতেন এবং কান্নাকাটি করতেন রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। লোকেরা আহনাফ বিন কায়েসের কাছে আসতে এবং বলতো যে, হে আহনাফ, আপনি তো অনেক বেশি পরিমাণে সিয়াম পালন করছেন এবং দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি শুকিয়ে যাচ্ছেন বা আপনার পাকস্থলী দুর্বল হয়ে যাচ্ছে। তখন তিনি জবাব দিয়ে বলতেন যে, আমি তো এক দীর্ঘ সফরের প্রস্তুতি নিচ্ছি, আখিরাতের সেই সফর তার প্রস্তুতি আমি নিচ্ছি। আরেকটি ঘটনায় দেখা যাচ্ছে যে আহনাফ বিন কায়েস যখন তিনি খোরাসানে সেই অঞ্চলে গভর্নর ছিলেন এবং সেখানে একটি যুদ্ধের বাহিনীতে তিনি অভিযান পরিচালনা করছিলেন, রাতের বেলায় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থায় তিনি তার স্বপ্নদোষ ঘটল, ফলে তিনি সেই জানাবাতের অবস্থায় পৌঁছে গেলেন। তখন পবিত্রতা অর্জন করা তার জন্য জরুরি হয়ে পড়ল। সেই রাতে, অন্ধকার রাতে, তিনি তার সঙ্গে থাকা খাদেমদেরকে কিংবা কোনো সৈনিককেও ডেকে তুললেন না, বরং নিজে একাই পানির সন্ধানে বের হয়ে পড়লেন। এভাবে পথ চলতে চলতে তিনি অনেক কাঁটাদার গাছ অতিক্রম করে যাচ্ছিলেন এবং সেখানে কাঁটার আঘাতে তার পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল রক্তের কারণে, পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, রক্তাক্ত হয়ে যাচ্ছিল। এরকম একটা অবস্থায় তিনি কিছু জমাট বরফ বা তুষার, সেগুলো খুঁজে পেলেন এবং সেগুলোকে ভেঙে গুঁড়ো করে পানিতে পরিণত করলেন এবং সেই হিম শীতল পানি দিয়ে সেই রাতের বেলায় তিনি গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। অথচ তিনি চাইলেই তার কোনো খাদেমকে ডেকে তুলতে পারতেন অথবা কোনো একজন সাধারণ সৈনিককে ডেকে পানির ব্যবস্থা করে নিতে পারতেন, তিনি নিজে বাকিদেরকে বিশ্রামে রেখে তার পবিত্রতা অর্জন করেছিলেন। লোকের আহনা বিন কায়েসকে দেখত এবং খুব কমই তাকে দেখা যেত যে তার সঙ্গে কোনো মুসহাফ নেই, অর্থাৎ তিনি কোরআনকে সাথে রাখতেন এবং যখনই সুযোগ পেতেন কোরআন পড়তে শুরু করতেন এবং তিনি দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দোয়া করে তিনি বলতেন যে, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন এটা আপনার উদারতার কারণে, আপনি আমাকে ক্ষমা করবেন, আর যদি আপনি আমাকে শাস্তি দেন তাহলে আমার নিজের অপরাধে, আমার ভুল ত্রুটির কারণেই আমি শাস্তি পাব, আমার গুনাহের কারণেই আমি শাস্তি পাব। তিনি আরও দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দোয়া করে বলতেন যে, ইয়া আল্লাহ, আমাকে সেই নিশ্চিত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন প্রদান করুন, এতটা ইয়াকিন আমাকে প্রদান করুন যেন দুনিয়ার এই বিপর্যয় আমি অতিক্রম করে যেতে পারি। এবং যখনই কোনো মৃত ব্যক্তির জানাজা তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হতো তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলতেন, এরকম একটি দিন আসবে এবং সেই দিনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের উপর আল্লাহ রহম করুন। এবং এত বড় একজন মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও, একজন গভর্নর, একজন কমান্ডার, এরকম উচ্চ মর্যাদাশীল একজন ব্যক্তি হওয়ার মধ্যেও তিনি খুবই নিরহংকার ছিলেন এবং যে সমস্ত লোকেরা অহংকার করত তুচ্ছ কোনো বিষয়ে তাদের প্রতি আশ্চর্য হয়ে তিনি বলতেন যে, আমি মানুষের অবস্থা দেখে আশ্চর্য হই যে মানুষ দুইবার পেশাবের রাস্তা দিয়ে অতিক্রম করেছে, সে কিভাবে অহংকার করতে পারে। সালাফদের মধ্যে আরও বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে সালাফরা এই বিষয়গুলোকে উল্লেখ করে বলতেন যে আমরা আশ্চর্য হই মানুষ কিভাবে অহংকার করতে পারে, যে মানুষ নিজের পেটের ভেতরে নাপাক বস্তু, অপবিত্র বস্তু এগুলোকে বহন করে বেড়াচ্ছে, অথচ সে বড়াই করে, অহংকার করে। আমাদের আলোচনায় শেষের দিকে আমরা চলে এসেছি আহনা বিন কায়েস রহিমাউল্লাহ তার কয়েকটি বিখ্যাত উক্তি এবং এরপর শেষের দিকে কয়েকটি শিক্ষা উল্লেখ করে আমরা আমাদের আজকের পর্বকে শেষ করব ইনশাআল্লাহ। আহনা বিন কায়েসের বিচক্ষণতাপূর্ণ কয়েকটি উক্তির মধ্যে রয়েছে যেগুলো মূল্যবান মণিমুক্ত সমতুল্য এবং কথাগুলো খুবই ছোট কিন্তু ব্যাপক চিন্তার দাবি রাখে, এবং যদি সেই কথাগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি সেক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তিও অসাধারণ ব্যক্তিতে পরিণত হতে পারে। এবং তাদের মধ্যে যে ভালো ছিল বা তাদের ভেতরে যে কল্যাণ ছিল, খায়ের ছিল, তার কিছু বহিঃপ্রকাশ হচ্ছে তাদের এই বিচক্ষণতাপূর্ণ উক্তিগুলো। আহনা বিন কায়েস তিনি বলতেন যে চারটি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিযোগিতায় লোকেদের আমির হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে, প্রধান ব্যক্তি হয়ে যাবে। সেই চারটি গুণ কি? 1 নম্বর হচ্ছে যদি সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে নিজের দিনদারিতার কারণে। 2 নম্বর যদি সেই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার মতো কেউ থাকে, অর্থাৎ ভালো বংশ বা লোকবলের শক্তি। 3 নম্বর হচ্ছে যে পথ দেখানোর জন্য যদি থাকে তার মধ্যে বিচক্ষণতা, এবং 4 নম্বর হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য যদি তার মধ্যে থাকে পরিমিতি বোধ বা মডেস্টি। তিনি আরও বলতেন যে ভালো আখলাকের প্রকাশ ঘটে ভালো কথার মাধ্যমে, আর ওই ধরনের ভালো কথার মধ্যে কোনো কল্যাণ নেই যে কথা কোনো কাজে রূপান্তরিত হয় না। যার ভেতরে চরিত্র ভালো নয়, সে দেখতে সুন্দর হলেও তার ভেতরে কোনো কল্যাণ নেই। একই রকমভাবে তিনি বলতেন যে ওই ধনী ব্যক্তির মধ্যেও কোনো কল্যাণ নেই যে প্রচুর সম্পদের মালিক ঠিকই কিন্তু তার মধ্যে কোনো উদারতা বা দানশীলতা নেই। ওই বন্ধুর মধ্যেও কোনো কল্যাণ নেই যে বন্ধু আন্তরিক নয়, বরং বিপদে তোমাকে ছেড়ে চলে যায়। ওই ইলমের মধ্যে কোনো কল্যাণ নেই যে ইলম তোমাকে আল্লাহ ভীরু বানায় না, তাকোয়া অর্জনে সহায়তা করে না। কাজেই যার মধ্যে তাকোয়া নেই সেই আলেমের মধ্যেও কোনো কল্যাণ নেই। ওই দানেও কোনো কল্যাণ নেই যেই দানে নিয়ত ঠিক থাকে না, অর্থাৎ দেখানোর উদ্দেশ্যে যখন দান করা হয় কিংবা দান করার পরে খোটা দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, এরকম দানশীলতা তার মধ্যে কোনো খায়ের বা কল্যাণ নেই। আহনা বিন কায়েসের সহনশীলতা সম্পর্কে আমরা কিছু আগেও কথা বলেছি, আরও একটি অসাধারণ ঘটনা রয়েছে। সেই ঘটনাটি হচ্ছে এই যে একবার তার এক ভাতিজা দাঁত ব্যথার কারণে, দাঁতে ব্যথা হচ্ছিল এই কারণে সে অভিযোগ করে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করলো। অনেক সময় আমরা দেখি যে মানুষ যখন অসুস্থ হয় বা বিপদে পড়ে তখন সে হয় ব্যথার কারণে বা বিপদের কারণে নানা রকমের কথা বলতে শুরু করে, অভিযোগ উপস্থাপন করতে শুরু করে, এরকম একটি অবস্থা। তখন আহনা বিন কায়েস বললেন যে তুমি সামান্য দাঁত ব্যথার কারণে অভিযোগ করতে শুরু করেছো, অথচ আমি 30 বছর আগে আমার একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছি এবং আজকের এই ঘটনার আগে কোনো দিন কারো কাছে সেটা আমি প্রকাশ পর্যন্ত করিনি। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে সালাফদের দৃষ্টান্ত, তাবিঈদের বিভিন্ন ঘটনার দৃষ্টান্ত। তারা এই ধরনের মানুষ ছিলেন। কাজেই যে কথা শুরুতে আজকের পর্বে আমরা বলেছি যে ইসলাম মহান, কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য শ্রেষ্ঠ মানুষদেরও প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনার শেষের অংশে চলে এসেছি এবং শেষের অংশে কয়েকটি শিক্ষণীয় বিষয় এবং স্মরণিকা উল্লেখ করে এই আলোচনাকে আমরা সমাপ্ত করছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন এবং সময় সম্পর্কে আলোচনা সমাপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা হালাকা কাইসার ফালা কাইসার বাদাহু ওয়া ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতুনফাকান্না কুনজুহুমা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কাইসার ধ্বংস হওয়ার পরে আর কোনো কাইসার আসবে না, কিসরা ধ্বংস হওয়ার পর দ্বিতীয় কোনো কিসরা আসবে না, যার হাতে আমার প্রাণ তার কসম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অবশ্যই সেই কাইসার কিংবা কিসরা তাদের ধন সম্পত্তির মালিকানা লাভ করবে এবং সেগুলোকে তোমরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এ বাস্তবতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে, তার খিলাফাকালে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। রোম কিংবা পারস্য সাম্রাজ্য সেগুলো মুসলিমদের অধিকারে এসেছে, তাদের সম্পত্তি মুসলিমদের হাতে এসেছে, মুসলিমদের মধ্যে প্রাচুর্য এসেছে, কিন্তু এটা এসেছে বাই প্রোডাক্ট হিসেবে বা বাড়তি পাওনা হিসেবে। মুসলিমরা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য। তারা দুনিয়াবী সম্পত্তির জন্য যুদ্ধ করেননি, জিহাদ করেননি, কিন্তু সম্পত্তি এমনিতেই এসে তাদের পায়ে লুটিয়ে পড়েছে। তারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যে প্রসঙ্গে এমনকি পরবর্তী সময়ের যিনি অর্থাৎ তাবি উকবা বিন নাফে রাহিমাহুল্লাহ, তার উক্তিকেও আমরা উল্লেখ করেছি। যখন তিনি সেই আটলান্টিক সমুদ্রে ঘোড়া ছুটিয়ে দিচ্ছিলেন, সেই অবস্থাতেও তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নি লাম আখরুজু বাতারান ওয়ালা আশারান, হে আল্লাহ আপনি জানেন যে আমি এই উদ্দেশ্যে এখানে আসিনি যে লোক দেখানোর উদ্দেশ্যে বা বীরত্ব প্রদর্শন করার জন্য অথবা এই ক্ষমতার জন্য, বরং তিনি বলছেন যে তিনি এসেছেন সেই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আপনার বান্দা জুলকারনাইন যিনি বের হয়েছিলেন, এবং সেটা কি ছিল? ওয়াহুয়া আন্তু বাইদা ওয়ালা ইউশরাকা বিক, সেই উদ্দেশ্য হচ্ছে যেন একমাত্র আপনার ইবাদত করা হয় শিরকবিহীন অবস্থায়। তিনি আরও বলছিলেন, আল্লাহুম্মা ইন কুন্তু আলাম আন্না ওয়ারা হাযাল বাহরি আরদাল্লাহ খুত্তুহু ইলাইহা ফি সাবিলিক, হে আল্লাহ আমি যদি জানতাম যে সমুদ্রের অপর পারে কোনো স্থলভাগ রয়েছে তাহলে সেখানেও আমি ছুটে যেতাম আপনার পথে আপনার রাস্তায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতেই অনেক ভূখণ্ডে বিজয় দান করেছেন, ইসলামী খিলাফার ব্যাপক বিস্তার ঘটে এবং ইসলামের বার্তা জমিনের পূর্ব বা পশ্চিমে ছড়িয়ে পড়ে এবং মানুষ আল্লাহর বাণীর সত্যতাকে নিজেদের চোখে দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তার ওয়াদা, সেই সত্যতাকে নিজেদের চোখে দেখতে পায়। সেই ওয়াদা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم
আল্লাহ সুবহানাহু বলেছেন, তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি তাদেরকে জমিনে অবশ্যই প্রতিনিধিত্ব দান করবেন, যেমন প্রতিনিধিত্ব, যেমন খিলাফা তিনি দান করেছিলেন পূর্ববর্তীদেরকে। এভাবে এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু বলেছেন,
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ।
তিনি তাদের জন্য অবশ্যই তাদের দিনকে দৃঢ়তা দান করবেন, যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদেরকে ভয়ভীতির পরিবর্তে দান করবেন নিরাপত্তা, এবং তারা আমার ইবাদত করবে এমন একটি অবস্থায় শিরকবিহীন অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এবং সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর এরপরেও যারা অবিশ্বাস করলো, কুফুরি করলো কিংবা অকৃতজ্ঞ হলো, তারাই হচ্ছে ফাসেক এবং তারাই হচ্ছে আল্লাহর প্রতি অবাধ্য এবং সত্য ত্যাগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এই দিনের প্রতিষ্ঠা এবং বিস্তার সম্পর্কে অন্যান্য সকল মতবাদ, সকল আদর্শ, সকল ধর্ম, সব কিছুর উপরে দিনকে বিজয় করা, ইসলামকে বিজয় করা এবং প্রতিষ্ঠা করা, ইসলামকে বিজয় দান করা এবং প্রতিষ্ঠিত করা, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যেন তিনি এই দিনকে অন্যান্য সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে থাকে। কাজেই আমাদের সবশেষ নিবেদন, একটি দৃষ্টান্ত, একটি উপমা, একটি উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা একটি ফুলের সাথে তুলনা করি, তাহলে সেই ফুলের সুবাস নিতে যারা এসেছিলেন তারাই হচ্ছেন তার সাথী, তার আশেপাশের সেই মানুষেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারাই হচ্ছেন নবীদের পর প্রজন্ম হিসেবে মানব জাতির শ্রেষ্ঠ প্রজন্ম। সাহাবায়ে কেরাম তাদের দেখানো পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ, তাদের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ, যে আদর্শে তারা নিজেদেরকে, নিজেদের চরিত্রকে, নিজেদের মন এবং মননকে, নিজেদের ভেতরের অবস্থাকে গঠন করেছিলেন। আমরা কি পেরেছি নিজেদেরকে তাদের মতো করে গঠন করতে? সর্বপ্রথম আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের ভেতরের অবস্থাকে উন্নত করা, গঠন করা। সবার আগে ঠিক করতে হয় নিজের ঈমান, নিজের বিশ্বাস, আকীদাকে। আমাদের মন মানসিকতা যেন পরাজিত হয়ে না থাকে, আমাদের মনের জমিনে যেন কুফুরি আদর্শের পতাকা না উড়ে। একদিকে ঈমান এবং আকীদাকে ঠিক করা, এবং একই সঙ্গে চাই একটি আমলের জিন্দেগি এবং সুন্দর আখলাক। কবির ভাষায় কথাগুলোকে এভাবেই বলা হয়ে থাকে, ওগো নবীজি, তোমার সুরভিনীতে এসেছিল যারা ছুটে, তাদের মতো কি মোরা হয়েছি? আঘাতে আঘাতে যারা দিয়েছিল জান প্রাণ, ব্যথা ভরা বুকে যারা গেয়েছে তোমার গান, সেই সাহসী মরণ জয়ী আমরা কি আজও হতে পেরেছি? আল্লাহ সুবহান তাআলা এই জমিনের কর্তৃত্ব তাদেরকেই দিবেন যারা সেই আদর্শে নিজেদেরকে গঠন করতে পারবে, যারা হতে পারবে ইবাদি আস সালিহুন। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, উপদেশের পর জাবুর কিতাবে আমি লিখে দিয়েছি, আমার সৎকর্মপরায়ণ বান্দারাই এই জমিনের অধিকারী হয়ে যাবে। ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু তার জীবন এবং সময়ের আলোচনা এখানেই সমাপ্ত হল। ওসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।